লাইটগুলো সব একসাথে ফিউজ হয়ে গেছে। এনিওয়ে, আমার বাসায় একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আসলে আমি কয়েকটা এপিসোডের আগেও আমি এরকম ভাবে বলছিলাম যে হঠাৎ করে মাঝে মাঝে খেয়াল করে দেখবেন যে কখনো কখনো আপনার চারপাশে যে সমস্ত জিনিস হয়তো আপনার খাতা কলম পেন এগুলো এলোমেলো বা যে জায়গায় রাখছেন সেই জায়গায় থাকছে না। তো আমি কয়েকদিন ধরে এরকম ভাবছিলাম যে আসলে কি সবকিছু থাকে, এবং খুব অবাক হয়ে লক্ষ্য করেছি আসলে থাকে না। কিন্তু যে ঘরটা লক থাকে সেই ঘরটা দেখি যে কোনো বাতাস নাই, কিন্তু পত্রিকার পাতা বা বইয়ের কোন একটা জায়গা খোলা। কে পড়ছে বা কে পড়েছে আমি জানি না, যেখানে যে বইটা রেখেছিলাম সেখানে সে বইটা নাই। আমি সবচাইতে বেশি নিশ্চিত হওয়ার জন্য মোবাইলের ড্রাফটের যে মানে সেভ ড্রাফে সেভ করে রেখেছিলাম ড্রাফট হিসেবে, সেখানে গিয়ে দেখলাম যে না আসলে এই জিনিসটা এখানে ছিল কিন্তু পরবর্তীতে সেইখানে নাই। হয়তো আপনার সাথেও এরকম ঘটনা ঘটে, হয়তো আপনার যে জিনিসটা যেখানে রাখেন সেটা সেখানে থাকে হয়তো সরে যায়। আমি আমার কাছে যেটা মনে হচ্ছে হয়তো আমার বাসায় বা এরকম হতে পারে পড়ুয়া কেউ একজন আছে যিনি পত্রিকা পড়তে খুব ভালো এবং রেগুলার পত্রিকা পড়েন বা বই পড়তে ভালোবাসেন, মানে বই এবং খবরের কাগজ এই দুটো সবচেয়ে বেশি এদিক ওদিক হয়, এবং আমার যে ঘরটাতে এটা হয় সেটা সবসময় লক কর থাকে। যাই হোক, শুরু করবো ভূত এফএম। আজকে আমাদের গেস্ট তো রয়েছেনই, আর সেই সাথে রয়েছেন বৌতিস টিম। বৌতিস টিমে আজকে সবাই রয়েছেন, আমাদের সুমন ভাই তো রয়েছেনই এবং সেই সাথে আজকে শাকিব ভাই ফিরে এসেছেন, জীবন ভাই আছেন, এবং আমাদের শুরুতেই গেস্ট দিয়ে শুরু করি না সুমন ভাই। ওকে, তো আমাদের সঙ্গে আছেন, আমরা একটু পরিচয়টা জানি না।
হ্যালো এভরিওয়ান, আমার নাম তৌফিক আর আমার সাথে আছেন আমার ওয়াইফ
দোলা।
আচ্ছা, আমি শুরুতে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা
আসলে একটা কথা বলি যে তৌফিক ভাই আমাদেরকে আসলে ইনফ্যাক্ট মেইল করেছিলেন, ইমেইল করেছিলেন এবং ইমেইলে তাদের ঘটনাটা আমাদেরকে জানিয়েছিলেন, গল্পটা জানিয়েছিলেন, এবং তারপরে যেটা হলো যে তারপরে আমরা তাদেরকে কল করে তারপরে আজকে স্টুডিওতে নিয়ে এসেছি। আমাদের আরো দুজন গেস্ট আছে, তাদের কথা আমরা একটু পরে শুনবো, যারা একটু শেয়ার করবেন। সরি,
তো যেটা বলছিলাম, আমি এবং আমার ওয়াইফ দুজনেই রেগুলারলি অলমোস্ট ভূত এফএমটা শুনি এন্ড আমরা বেশ পছন্দই করি আর কি। তো আমরা আসলে যেটা হয়েছে, আমাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে যেটা আমরা আমার ওয়াইফ আসলে ইন্টারেস্টেড হয়ে শেয়ার করলেন ভূত এফএমের সাথে এবং ওনারা আমাদেরকে ডাকলেন। তো ব্যাপারটা এরকম, আজকে থেকে 5-6 মাস আগের কথা, আমরা তখন গুলশানে থাকি। তো একদিন, ইট ওয়াজ আ ফ্রাইডে আমার যতটুকু মনে পড়ে, তো শুক্রবার দিন আমরা গিয়েছিলাম উত্তরায় 3 নম্বর সেক্টরে আমার বোনের বাসায়। তো ওখান থেকে আমরা একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, ওটা শেষ করে আমরা ফিরছি। তো আমি গাড়ি চালাচ্ছিলাম, রাত তখন 9:45-10। তো জায়গাটা যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে উত্তরা থেকে গুলশান ফিরছি। তো আমার ওয়াইফ বলছিলেন যে এক কাজ করো, আমরা বিশ্ব রোড দিয়ে চলে যাই। তো আমি বললাম যে না, এক কাজ করে চলো, আমরা দেখি বনানীতে কোনো কফি শপ খোলা পাওয়া যায় কিনা, একটু কফি টফি খেয়ে তারপরে না হয় গেলাম। তো বলছে আচ্ছা ঠিক আছে চলো। গাড়িতে হালকা রবীন্দ্রসঙ্গীত বাজছে, আমরা দুজন গল্প করছি যাচ্ছি। ওই দিন কোন একটা কারণে রাস্তায় ট্রাফিক কম ছিল আর রাত্রে একটু হয়ে গেছে 10:00 মতো। তো আমরা যাচ্ছি, যেতে যেতে বিশ্ব রোডটা যে মাথাটা আসলে উত্তরা রাস্তাটা গিয়ে কানেক্ট করেছে, তারপরেই হচ্ছে আসলে একটা একটুখানি অন্ধকার মতো জায়গা, তার একটুখানি সামনে গেলেই হচ্ছে আসলে বাড়িধারা ডিএইচএস এ ঢোকার একটা রাস্তা আছে। তো মজার ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, তখন আমরা ওই জায়গাটা পার হলাম। পার হয়ে যখন আমরা যাচ্ছি বাড়িধারা ডিএইচএস এ ঢোকার রাস্তাটা ঠিক আগ মুহূর্তে একটা বেশ অন্ধকারের মধ্যে, আমার ওয়াইফ হঠাৎ করে ডান দিকে আমাকে তাকিয়ে বলছে, আমার নিক হচ্ছে বাবু, বলছে বাবু তোমার পাশে একটা গরু। আমি বললাম কি বলছো, বলে আমি ডান দিকে তাকিয়ে দেখি একটা সাদা গরু, বেশ উঁচু শিং, আমি মনে হয় অনেকেই দেখেছি আমরা, ইন্ডিয়ান গরু যেরকম হয় কোরবানিতে সময় আমরা দেখি, বেশ উঁচু
সাদা,
হ্যাঁ বেশ বোল্ডার টাইপের একটা গরু, এবং তার শিং দেখা যাচ্ছে, এবং আমি দেখলাম যে গরুটা আমার পাশে। সো ওই মুহূর্তে আমার মাথায় যেটা কাজ করলো যে আই নিড টু স্টপ, আমি অলমোস্ট ব্রেকের উপর দাঁড়িয়ে গেলাম, ইমিডিয়েটলি দ্য কার স্টপড, গাড়ি থেমে গেল, গাড়িটা থামার সাথে সাথেই দাম করে একটা বাড়ি লাগলো। আমি ফিল করলাম যে আমার গাড়ির সামনের ডান দিকের ফেন্ডারে একটা বাড়ি, কিছু একটা বাড়ি খেলো। তো যেহেতু একটা গরু দেখেছি ওই মুহূর্তে, আমার খালি মনে হচ্ছে যে আমি কোনো অ্যাক্সিডেন্টে পড়তে যাচ্ছি কিনা বা কি, যা হোক গাড়িটা থেমে গেল, আমি ইগনিশনটা অফ করলাম, অফ করে আমি আমার ওয়াইফ বের হয়ে গেলেন তার বাম দিকের দরজা থেকে, আমি ডান দিকের দরজা থেকে বের হলাম। বের হয়ে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে যেটা হয় যে গাড়ির কোনো ক্ষতি হলো কিনা, তাই দেখলাম যে ফেন্ডারটার একটা বেশ বড় অংশ একটা ডেন্ট হয়েছে।
ওকে,
তো আমি তখন ভাবলাম ঠিক আছে অল্পের উপর দিয়ে গেছে, বাট গরুটা কোথায়? এর মধ্যে গাড়িটা যেহেতু খুব হার্ড ব্রেক করেছিলাম আমি, রাস্তা স্কিড করেছে, আশেপাশে অনেক লোকজন, অনেক বলবো না কিছু লোকজন ছিল, পাঁচ সাতজন যারা পাশে বসে চাটা খাচ্ছিল, তারা এগিয়ে এলো, এগিয়ে এসে বললো যে কি ব্যাপার, কি ব্যাপার, কি হলো? আমি বললাম যে কি হলো সেটা পরে বলছি, আগে দেখেন একটা গরু ছিল এখানে বড় সড়, সে গরুটা কোথায়? তো বলছে গরু, আপনি রাত দশটার সময় এখানে গরু কোথায় পেলেন? তো ওদের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে লাইক আমি ইউনো কিছু ইনটক্সিকেটেড কিনা, বা আমি এরকম আমি মানে আমার নর্মাল স্টেট অফ মাইন্ডে আছি কিনা। আমি বললাম যে না ভাই, আমি অনেস্টলি আপনাকে বলি, সবাইকে বলছিলাম যে আমার ওয়াইফও বলছিল যে হ্যাঁ ভাই আমি দেখেছি একটা গরু, একটা লম্বা সিংহলা সাদা একটা গরু, এবং এই গরুটা জাস্ট এই মাত্র আমরা দেখলাম, গরুটা আমাদের ফেন্ডারের সাথে বাড়ি খেলো, বাড়ি খাওয়ার পরপরই তো আমরা দাঁড়ালাম, এবং আপনারা দেখেন যে এখানে ডেন্ট হয়েছে। লোকজন বলে যে না দেখেন আমরা এখানে বসে আছি অনেকক্ষণ, এখানে কোনো গরু টরু নেই। আমি বললাম যে না লেট মি চেক, আমি মোটামুটি আশেপাশে যতটুকু জায়গা দেখা যায় ডানে বামে সামনে পেছনে সব দিকে দেখলাম, বাট
এমন কোনো গলিও ছিল না যে এখানে চলে যাবে গরুটা।
ওই রাস্তাটা আসলে বেশ চড়া রাস্তা এবং আশেপাশে তেমন কিছু নেই। তো আমরা ওখানে অ্যানাদার 15 মিনিট আমরা খুঁজলাম, গরুর কোনো চিহ্নই নেই, এবং কমন সেন্সও বলছে ওখানে আসলে গরু থাকার
কোনো, কিন্তু আপনার গাড়ির যে ক্ষতিটা সেই ক্ষতিটা হয়েছিল এবং সেটা আপনি দেখতে পাচ্ছিলেন।
অবভিয়াস আমি দেখতে পাচ্ছি যে আমার ডান দিকের ফেন্ডারটা মানে ট্যাপ খেয়ে, যেটা আমরা বলি
রাস্তায়, তো অন্য কিছুর সাথে বাড়ি খাওয়ারও কোনো সম্ভাবনা নেই,
না অন্য কিছুর সাথে বাড়ি খাওয়ার সম্ভাবনা নেই, কারণ হচ্ছে যে এক হচ্ছে ওখানে কোনো রিক্সা ছিল না, দুই নম্বর হচ্ছে যে আমি যদি কোনো গাড়ির সাথে বাড়ি খেতাম তাহলে আমার ড্যামেজটা আরো ডেফিনেটলি অনেক বেশি হতো, বিকজ আমি মোটামুটি 40-50 চালাচ্ছিলাম। এবং তার চেয়ে বড় কথা যে বোথ অফ আস আমরা দুজনে কিন্তু একটা বড় সিংহলা সাদা গরু দেখেছি।
সেটাই আমার আমার কাছে কথাটা হচ্ছে এটা যে একসাথে দুজন একই জিনিস দেখেছেন, সো এটা ভুল হওয়ার চান্স খুব কম।
এবং এটা রেফারেন্সে আমি আরো দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার খুবই ঘনিষ্ঠ দুজন কলিগ, তারা এই মুহূর্তে একজন কাতারে আছেন আর একজন আমেরিকায় আছেন। তো আমার প্রথম একজন কলিগ আমাকে একদিন বলেছিলেন যে ওই ওই অংশটুকুতে যে যেখান দিয়ে উনি চাচ্ছিলেন, একদিন উনি ফিরছেন এরকম উত্তরা থেকে, ওনাদের আবার একটা অভ্যাস ছিল, ওনারা উত্তরার দিকে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খুব ভালো চা পাওয়া যায়, ওখানে চাটা খেয়ে ফিরছিলেন রাতের বেলা। তো উনি গাড়ি চালাচ্ছেন, ওনার ফ্রেন্ড পাশে বসা, ওনার ফ্রেন্ড হঠাৎ করে, যেটা হয় গাড়ি চালাতে গেলে বা পাশে বসে থাকলে অনেক সময় রিয়ার ভিউ মিররে চোখ যায় যে কি দেখা যাচ্ছে, উনি তখন বললেন যে এই পিছনেটা কি? বলতে বলতেই আমার যে কলিগের কথা বলছি উনিও তাকালেন রিয়ার ভিউ মিররে, এবং উনি সাথে সাথে কোনো কিছু না বুঝে গাড়িতে ব্রেক করে ফেললেন।
আচ্ছা,
তো দুজন দুজনের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে যে কি দেখলাম। ওনারা যেটা পরে আমাকে বললেন, যে উনি আমাকে যেটা বললেন যে আমি দেখেছি যে গাড়ির পেছনে, ঠিক গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে অসম্ভব লম্বা একটা কিছু, সাদা কাপড় জড়ানো, এবং আমার মনে হলো যে তার আমি চোখ দেখতে পাচ্ছিলাম না, বাট আমার মনে হচ্ছিল যে রিয়ার ভিউ মিররে সে আমার চোখের দিকে তাকিয়ে আছে, আমার মনে হচ্ছিল ওখানে তাকিয়ে। এবং ওই মুহূর্তে আমার মনে হলো যে আমি কি দেখলাম, এটা আমার বন্ধু এবং আমি দুজনেই আমরা কিছু বলতে পারছি না, তখন আমি বললাম যে চলো চলে যাই। জাস্ট সিমিলার একটা ঘটনা ঘটলো আমার আরেকটা কলিগ কাম ফ্রেন্ড।
আমি একটা কথা বলবো, যারা আপনাদেরও যে সমস্ত অনুভূতি বা এই ধরনের ঘটনা যারা শেয়ার করতে চান, তারা শাউট লিখে SHOUT শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটা লিখে দিবেন 9840 নাম্বার। আর যারা বড় ধরনের কোন ঘটনা শেয়ার করতে চান, এখানে পাঠিয়ে দিতে পারেন, এখন তো SMS করতেই পারেন। ওকে, আমরা আবার ফিরে যাই।
আমার অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই একই রকম একটা ঘটনা কাছাকাছি একটা জায়গায় আমার যে বন্ধুর কথা বলছিলাম, তো সে এরকম একই দিন গাড়ি চালিয়ে যাচ্ছে, তো হঠাৎ করে ও সামনে দেখে এরকম রাত একটু বেশি হবে, 11:30-11:30 দিকে, হঠাৎ করে দেখছে সামনে কালো কি যেন একটা দাঁড়িয়ে আছে। ও ছিল পেছনে, ওর ব্রাদার ইন ল গাড়িটা চালাচ্ছিলেন, ওর সিস্টার বসেছিল সামনে, ওর বোন বসেছিল সামনে। ও কিছু বলে ওঠার আগে ওর ভাবি বোন এবং দুলাভাই দুজনই এট এ টাইম দেখতে পেয়েছেন, এবং জাস্ট বোন একটা চিৎকার করার সাথে সাথে দুলাভাই গাড়িটা ব্রেক করেছেন। ওই মুহূর্তে কালো যে জিনিসটা ছিল সেটা তাদের দিকে তাকালো, তারা দেখলেন অবাবে মনে হলো যে একটা মেয়ে, বাট ইট হ্যাড নো ফেস,
ওকে,
কোন নাক চোখ মুখ কিছু ছিল না, এবং জাস্ট একটা ফিগারটা দেখে মনে হচ্ছে কোন মহিলার ফিগার, এবং জাস্ট উইদিন এ ম্যাটার অফ ফিউ সেকেন্ডস দেখা গেল জিনিসটা নেই। এই দুটো ঘটনাই আমি দুজনের কাছ থেকে শুনেছি, এবং দুজনেই আমাকে বলেছে যে ওই জায়গাটা কিছু একটা সমস্যা আছে।
এটা কি মানে জায়গাটা কি সেম, মানে আপনার যেখানে
কাছাকাছি 100 মিটার বা 200 মিটারের দিকে দেখাবো?
আচ্ছা, এটা কোন জায়গা বললেন?
এই জায়গাটাকে কাওলা বা এই ধরনের কিছু একটা বলে,
এবং আমরা অনেক শুনেছি যে এই জায়গাটা কিছু একটা দোষ আছে, যে অনেক ধরনের ইনসিডেন্ট ঘটেছে।
আপনাদের ফ্যামিলিতে আপনারা পেয়েছেন এরকম ঘটনা?
আমাদের খুব ক্লোজ নিয়ার এন্ড ডিয়ার অনসের কাছ থেকে এই ধরনের ঘটনা শুনেছি।
ওকে, পরে কি আর আপনাদের কোন সমস্যা হয়েছিল ওই দিনের পরে, ওই ঘটনার পরে?
ওই দিনের পর থেকে আমরা রাস্তা থেকে একটু এড়িয়ে চলি,
বিশেষ করে গভীর রাতে,
বিশেষ করে গভীর রাতে ওইদিকে যান না।
একটু শখ আছে লং ড্রাইভে যাওয়া, বাট আমরা
ওই জায়গাগুলো অ্যাভয়েড করেন।
ওকে
ওকে, থ্যাংক ইউ। আমি এই সাথেই আর একটা ঘটনা বলবো, সেই ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে আমাদের জানিয়েছেন, এই ঘটনাটা আমাদেরকে জানিয়েছেন, এটা হচ্ছে ফয়সাল আবিদ সাভার থেকে, উনি ইমেল করেছেন, সাভার ঢাকা থেকে তিনি জানিয়েছেন, তিনি ইমেল করেছেন আমাদেরকে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে 10-10-10 এই তারিখে ঢাকার সাভারের আমিন বাজারে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেখানে মানে বেশ কিছু মানে বড় এক ধরনের একটা ক্ষয়ক্ষতি হয়, এবং অনেকেই মানে অনেকে এখনো অনেকের সন্ধান পাওয়া যায়নি, এবং সেখানে 7 জন মানুষ যারা হচ্ছে ফিরে এসেছিল, এবং তাদের মধ্যে থেকেই কেউ একজন তাকে নাকি বলেছে যে সেদিন আসলে ওই রাস্তাটা অনেক অদ্ভুত টাইপের ছিল, এবং ঘটনা ঘটার আগে সবকিছু কেমন এলোমেলো লাগছিল, এবং সেই জায়গা থেকেই সে বলছে যে দ্য অ্যামেজিং থিং ইজ আই ওয়ান্ট টু সে ইজ দ্যাট আই হার্ড সামথিং সেম অ্যাবাউট দ্য রোড বিফোর। সেটা হচ্ছে সে শুনেছে তার মামার কাছ থেকে, একদিন কোন একদিন তার মামা তাদের বাসায় বেড়াতে এসেছিল, এবং তিনি বেড়াতে আসার সময় তিনি যখন আসছেন তখন তিনি অনার্সে পড়তেন, এবং উনি বললেন যে আচ্ছা উনি নাকি ফেরার পথে সেই একই রাস্তায় তিনি গিয়েছিলেন, এবং সেই রাস্তায় তিনি হঠাৎ করে দেখলেন, আমার যেটুকু মনে পড়ে যে গল্পটার মধ্যে এরকম ছিল ঘটনাটার মধ্যে, যে তিনি দেখলেন যে রাস্তাতে যেতে যেতে হঠাৎ করে গাড়ি থামালেন, কারণ একজন কেউ হাত উঠিয়ে তাকে ডাকছে এবং বলছে যে প্লিজ মানে তার হেল্প দরকার, বা তার দরকার তাকে থামিয়ে তার সাথে কথা বলার। তো উনি থামলেন, থামার পরে বললেন কি সমস্যা, তো উনি বললেন যে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ভেতরে আমার ওয়াইফ, সে খুব সিক, আমাদের প্লিজ একটু হেল্প করুন, আমাদের কাছে আসেন। তো এটা জানার পরে লোকটা হেঁটে চলে গেল, এবং তার মামা অর্থাৎ ফয়সাল আবিরের মামা তাকে জাস্ট ফলো করে সেই গাড়িটা দিয়ে এগোতে শুরু করলো, এবং যেই মুহূর্তে এগোতে শুরু করলো সেই মুহূর্তে মানে জাস্ট ওই রাস্তা থেকে দেখেছিল একটা চিকন রাস্তা, সেই রাস্তার মাঝখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এবং যখন সেই চিকন রাস্তাটা ধরে এগোতে শুরু করলো, প্রথম স্টেপটা দেওয়ার পরে দেখা গেল যে আসলে ওখানে কোনো রাস্তা বা কিছু নেই, সে জাস্ট রাস্তা থেকে নিচে পড়ে গিয়েছিল, এবং সেখানে কোনো গাড়িও ছিল না, কোনো রাস্তাও ছিল না, কিন্তু এরকম একটা রাস্তা থেকে আরেকটা ছোট্ট রাস্তা দেখতে পেয়েছিল। সেই ঘটনা তার মামার জীবনেও ঘটে ছিল, এবং তারপরে তার মামার অনেক সমস্যার সৃষ্টি হয়, এবং মামা যেটা করেন সেটা হচ্ছে তিনি বলেন যে লোকটাকে হঠাৎ করে মানে এরকম ঘটনা তিনি আরো শুনেছেন যে ওই ওই রাস্তাতে এরকম অনেকে, এবং এই ঘটনাটা তার মামার যে ঘটনাটা সেই ঘটনাটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেটা ঘটেছিল 999-এ। তো সে লাস্টে ইমেইলের লাস্টে যেটা লিখেছে যে সুমন ভাইয়ের একটা ঘটনা সেদিন শুনেছিল সে, যে হঠাৎ করে চিটাং যাওয়ার একটা সময় একটা হঠাৎ করে অন্য একটা রাস্তা চলে যাওয়া, তো সেটার জন্য সেই ঘটনাটা শেয়ার করছে মুসফাপ্রি, এবং বলছে যে ঘটনাটা 10-10-10-এ ঘটলো, ঠিক একই ঘটনা এক বছর আগে তার বাবার সাথে একই রাস্তায় 999-এ ঘটেছিল। তো এই ইমেলটা খুব ইন্টারেস্টিং, সো আমার কাছে মনে হয় যে থাকতে পারে, কিছু একটা হতেই পারে এরকম কিছু একটা, যেটা হয়তো আমরা জানি না বা বুঝতে পারছি না। যাই হোক, আমাদের সাথে ভৌতিক টিম রয়েছেন, এবং তাদের মধ্যে সুমন ভাই আছেন, সুমন ভাইয়ের কথা নিশ্চয়ই আমরা এখন শুনবো সবাই। সুমন ভাই, এখানে সাকিব ভাই আছেন, সাকিব ভাই নিশ্চয়ই কিছু রেডি করেছেন। সাকিব ভাই বলেছিলেন সুমন ভাই যে আপনি আসার পর থেকে কোনো কথা বললেন না, একদম চুপচাপ থাকবেন।
ওইটি দেখতেছি আছে, সারাদিন আমাদের বাসায় ছিল, কোনো কথা বলা নেই।
রাইট,
গল্পটা খুবই ইন্টারেস্টিং যেটা শুনলাম একটু আগে, সো আমি কিছু অ্যাড করি।
শিওর,
এই এই রাস্তা নিয়ে অনেক গল্প আছে, এর আগেও শুনেছি, 20 বছর আগের গল্প আছে। প্রবলেমটা মানে এই রাস্তাটার কোথা থেকে কত জায়গার মধ্যে, আমি জাস্ট প্যারামিটারটা বলি, এটা হচ্ছে গলফ ফাইটস আছে না, গলফ ফাইটস থেকে এটা ওই এয়ারপোর্টের ভিআইপি যে এন্ট্রেন্সটা আছে কতটুকু পর্যন্ত, এই জায়গাটার মধ্যে অনেক কিছু হয়, অনেক কিছু হয় মানে আমি অনেক কথা শুনেছি। আমি খুব নর্মাল একটা কথা বলি, এটা আমি ঠিক শুনো না, আমি ভূত এফএম এ প্রথম দিকে বলেছিলাম কিনা, বাট হঠাৎ মনে পড়লো আবার বলি। আমি আর জুয়েল মাইলস এর জিগিটা বাজার জুয়েল, আমরা দুজন তখন যাচ্ছিলাম, আমার ফ্যাক্টরি ছিল তখন, এখনো আছে গাজীপুরে, তখন জুয়েল আমার কোম্পানিতেই ছিল আর কি, মাঝখানে কয়েকদিন কাজ করেছিল। আমরা দুজন একসাথে অফিসে যেতাম, আমরা যাচ্ছিলাম, এটা হচ্ছে জাস্ট ঢাকা গেটটা পার হয়েছে দিনের বেলা, তখন বাজে সকাল 11টা এরকম একটা কিছু। যাচ্ছি, যাওয়ার পথে হঠাৎ করে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, পিছনে আমি আর জুয়েল বসা, হঠাৎ করে মনে হলো যে একটা আওয়াজ হচ্ছে, পিটে হালকা একটা আওয়াজ। আমার মনে হচ্ছে যে গাড়িটার পিছনে মানে ওই কোন কিছু রাখা আছে আর কি, যেখানে টায়ার থাকে অথবা কোনো লুজ কোনো একটা কিছু যেটা বাড়ি খাচ্ছে বারবার। কিছুক্ষণ যাচ্ছে আওয়াজটা, আমিও শুনছি জুয়েল শুনছে, তখন আমি ড্রাইভারকে বল মানে একটু ঝাড়িয়ে দিলাম যে কি ব্যাপার, তুমি গাড়ির পিছনে কি রাখছো, আওয়াজ করতেছো, তুমি শুনতেছো না? পরে বলে যে স্যার গাড়ির পিছনে তো কিছু নাই। আমি আওয়াজ হচ্ছে তো, তখন সে গাড়িটা সাইড করলো, সাইড করে গাড়ির পিছনে ডিগি খুললো, খুলে দেখলো, চেক টেক করলো, পরে এসে বলে যে স্যার কিছু নাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, বলে আমরা আবার রওনা দিলাম। এবং আমরা যাচ্ছি তখন হঠাৎ করে আবার আস পেলাম যে ধূপ করে আবার একটা আওয়াজ, এবং আওয়াজটা পুরো আমরা ফিল করছি, মানে আমাদের পা মানে একটা ভাইব্রেশন টাইম পাচ্ছি যে একটা কিছু হচ্ছে। কয়েক সেকেন্ড পর পরই ধূপ আবার আওয়াজ, এই আবার আওয়াজ, তখন আমি বলতেছি যে কি ব্যাপার কি হচ্ছে। ততক্ষণে আমরা কিন্তু অনেক দূর চলে গেছি, মানে আমরা কিন্তু এটা বলতেছি যে গলফ ফাইটস এর ওইদিকে, সেখান থেকে ততক্ষণে আমরা চলে গেছি হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি। তো একটা সময় এসে আমি তখন আবার বললাম ড্রাইভারকে, আবার দিছি ঝাড়ি, তুমি ঠিক মতো দেখো নাই, তুমি এখনই গাড়ি থামাও, গাড়ি থামাও, দেখো কি আছে। আমরা গাড়িটা সাইড করলাম, এটা হচ্ছে ওই যে ভিআইপি রোডটার একটু আগে আর কি, মানে ভিআইপি এন্ট্রেন্সটা একটু আগে এয়ারপোর্টের। গাড়িটা দাঁড় করানোর পরে জুয়েলও গাড়ি থেকে নামলো, আমি গাড়িতে বসেছিলাম, তখন হঠাৎ করে জুয়েল বলে যে জুয়েল বলে শোন ভাই একটা জিনিস দেখেন, আপনি বাইরে হন, বের হলাম, বেরোবার গাড়ির পিছনে কিন্তু কিছু নাই, সবকিছু নর্মাল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওই লাইনে আমাদের সামনে একটা মিনি ভ্যান, পিছনে আরেকটা গাড়ি, তার পিছনে আরেকটা গাড়ি, আমরা এখানে প্রায় 7-8টা গাড়ি সবাই পার্ক করা, এবং সবার সব গাড়ি থেকে ড্রাইভাররা নেমে পিছনে চেক করছে কিছু আছে কিনা। আমরা পরের গাড়িগুলো চেক করি নাই, বাট ওই আমাদের একটা তারাও ছিল, বাট আমাদের কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছিল যে এটা কি, এটা একই জিনিস সবার কেন হবে। এবং আমরা কিন্তু ফিল করছিলাম যে আমাদের মানে সে গাড়ির পিছনে কেউ থাম্পিং এর মানে পুরো বাড়ি যদি দেয় বা ব্যাঙ্গিং করলে পায়ে একটা ভাইব্রেশন হবে না, মানে পুরো আমরা এটা ফিল করছিলাম। আমি জুয়েল, আমি জুয়েল বললাম জুয়েল তুমি কি টের পাইছো যে একটা ভাইব্রেশন হচ্ছে বলে? হ্যাঁ শুনবে, আমি সবই টের পাইছি, বাট এটা তো খালি আমাদের গাড়িতে হলো একটা কথা, এই সবগুলো গাড়িতে হচ্ছে কেন? আমরা অন্যান্য গাড়িগুলো চেক করিনি, বাট দেখি বোঝা যাচ্ছিল যে তারাও নামছে একই কারণে, পিছনে গিয়ে চেক করছে কিছু একটা, মানে সবাই গাড়ি থেকে নামা। এইটা একটা ঘটনা, এটা একটা ছোট ঘটনা, এটা কোনো আমি মানে ভূত প্রেত আমি কিছুই বলছি না, বাট জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল এই রাস্তায়। তারপরে এই রাস্তা নিয়ে তো আমরা তো এই যখন ভৌত করার আগে থেকেই যখন আমরা এইসব নিয়ে খুব ইন্টারেস্ট গ্রো করেছে, অনেক খবরই পেয়েছি, অনেক নিউজ শুনেছি। এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং গল্প হচ্ছে, অনেক আগের কথা, এটা বেশ অনেক বছর আগের কথা, একটা কাপল রাত্রেবেলা ফিরছিল, তখনও অ্যাকচুয়ালি উত্তরা অতটা ফেমাস হয় নাই, তখন উত্তরা লোকালয় অতটা বেশি না। তাকে ফেরার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে একটা কাপল যাচ্ছিল, তার ওয়াইফটা মারা যায়।
আচ্ছা,
এটা একটা সত্যি কথা, কিন্তু সত্যি ঘটনা, ওয়াইফটা মারা যায় এবং হাজবেন্ড খুব পাগলটা বেরোয়, অনেকদিন খুব আপসেট ডিপ্রেস থাকে, স্বাভাবিকভাবে খারাপ অবস্থা থাকে। তা আমি গল্পটা শুনেছি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে, আমার এক বড় ভাই সিনিয়র ফ্রেন্ড, ওনার ফ্রেন্ড হচ্ছে এই হাজবেন্ড আর কি।
অলরাইট,
তা অ্যাকর্ডিং টু হিম মানে হাজবেন্ডের কথা অনুযায়ী যে রাতেবেলা যখন গাড়ি চালিয়ে আসছিল, ইন্টারেস্টিং ব্যাপার উল্টি, আপনার ওনারা যে জায়গাটার কথা বলছে ওই জায়গায়
একই জায়গা,
ওইটা জাস্ট একটু একটা টার্ন আছে, কিন্তু ওই টার্নটার ওইখানে ওরা দেখেছে যে একজন একটা মানুষ দাঁড়িয়ে আছে ওখানে।
আচ্ছা,
রাতেবেলা একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং একটা মানুষ দাঁড়ানো এবং হঠাৎ করে মানে পুরোই মানে কোথা থেকে যেন আসছে মানে ফ্রম নাথিং সাডেনলি মানে সামনে কেউ দাঁড়িয়ে আছে, ওটা দেখে তারা গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং ফলাফল অ্যাক্সিডেন্ট হয়। এই কথাটা অনেকেই বলেছে কিন্তু তখন ওখানে কাউকে খুঁজে পাওয়া যায় নাই। এই ঘটনার পর কিন্তু মানে ইন্টারেস্টিং পার্টটা আরো বাড়ে, মানে মেইন ব্যাপারটা হচ্ছে এখানে ঘটনার পরে অনেক সময়ই অ্যাকর্ডিং টু দ্য হাজব্যান্ড সে নাকি রাতের বেলা গাড়ি চালিয়ে যখন যায় ওই জায়গা দিয়ে মাঝে মধ্যেই যায় এবং তখন নাকি তার ওয়াইফকে সে দেখে যে দাঁড়িয়ে আছে ওখানে রাতের বেলা নাকি অনেক সময় দেখে। তো এই গল্পটাই একটা পার্টিতে রাত্রেবেলা করছিল কয়েকটা ফ্রেন্ড মিলে আর কি, তখন আমার যে পরিচিত উনি ওখানে ছিল, তো উনি ওখানে শুনলো বলে তাই নাকি, বলে যে হ্যাঁ, বলে যে আমি মাঝে মধ্যেই দেখি। তখন বলে যে এগুলো অনেকেই পাত্তা দিচ্ছে অনেকে দিচ্ছে না, তাই এর মধ্যে তখন ওখানে দুই তিনজন ছিল, দুজন কি তিনজন, ওরা বললো যে না আমরা দেখতে চাইছি আমরা, ও তারা গল্পটা করছিল উত্তর রাতেই বসি উত্তর একজন ওখানে, তখন বলছে তাহলে আমরা দেখবো, তখন অনেক রাত, ওকে আমরা দেখতে চাই, বলে যে ঠিক আছে চলো হয়তো আজকে দেখতে লাগ ভালো থাকলে আজকে তোমরা দেখবা। এবং তারপর যেটা হয়েছিল যে ওই গাড়িটা নিয়ে তখন তারা যখন ওখানে গিয়েছিল মানে গাড়িটা ওখানে একটা অ্যাক্সিডেন্ট করে, আবার একটা অ্যাক্সিডেন্ট করার পরে মানে তিনজনই ভয়ঙ্কর ভাবে মারাত্মক ভাবে ইনজুর্ড হয়। ওকে ইনজুর্ড হওয়ার পরে তার পরে তিনজনের মধ্যে একজন মোটামুটি একটু স্টেবল ছিল, মানে অতটা সিরিয়াস অবস্থা, দুজন ইমার্জেন্সিতে ছিল আর একজনের অবস্থা ভালো ছিল একটা ফ্রেন্ডের আর কি। তো ওর সাথে পরে যখন অনেকে কথা বলেছে তখন ও মানে খুব মানে পাজল, সে বলে আমি একটা উইয়ার্ড জিনিস দেখছি, বলে যে কি, বলে আমি দেখছি ভাবি দাঁড়ায় আছে এখানে, এই কারণেই গাড়ির কন্ট্রোলটা হারায় আর কি।
আচ্ছা,
তো এই ধরনের গল্প আমি অনেক শুনেছি মানে এই জায়গাটা নিয়ে, স্পেসিফিক এই জায়গাটা নিয়ে। আমরা কিছু ঘাটাঘাটি করার পর অনেকে বলে, আমি কিন্তু শুনি না, এটা আমার শোনা কথা, যে ওখানে সাম ওখানে একটা মাজার টাইপের কিছু একটা ছিল।
আচ্ছা,
তো প্রথমে নাকি রাস্তাটা করার সময় মাজার একটু জায়গা খেয়ে তার উপর দিয়ে রাস্তাটা হয়েছিল বা কিছু, তারপর নাকি রাস্তাটা একটু টার্ন ঘোরানো হয়েছে এখন।
আচ্ছা,
এটা অবশ্যই এটা আমি শিওর না, এটা আমি ভেরিফাই করিনি, বাট লোকজন এই কথাটা বলে, এখনো বলে। এবং আমার বাসা বাড়ি ধরে ডিউচেস, এবং আমি রাত্রেবেলা কখনো ওই দিক দিয়ে গেলাম, আমি ওই দিক দিয়ে ঢুকি যে জায়গাটার কথাটা ওনারা বললেন। এবং ওরকম একটা জায়গায় আমি রাত্রেবেলা রাত একটা দুইটার দিকে আমি ফেরার সময় আমি দেখেছি যে রাস্তার মধ্যে সাদা, এটা কোনো মানুষ না, ভূত কিছু না, মানে জাস্ট সাদা মনে হয়েছে কি যে কোনো বস্তা টাইপের একটা কিছু কেউ মাটিতে ফেলে রেখেছে এবং এটা হচ্ছে পুরো রাস্তার মাঝখানে।
আচ্ছা,
তো আমি একটু স্লো করেছি এবং আমি পাশ কাটিয়ে গেছি এবং পরে আমি যখন রাস্তাটা পরে ইউটার্ন নিয়ে বাড়ি ধরে ঢুকতে হয়, আমি ইউটার্ন নিয়ে যখন আসছি তখন আমি বস্তাটা দেখি নাই। আমার তখন মনে হয়েছে যে হয়তো বা বস্তা নেই, সাদা কোনো কাপড় টাইপের কিছু বা কাগজ টাইপের কিছু ছিল, আমি হয়তো বা চোখে ভুল দেখেছি, হয়তো বা বাতাস এটা সরে গেছে, এরকম একটা জিনিস। এবং এই সেম এক্সপিরিয়েন্স আমাদের লাস্ট ফোর্থ এফএম করে আমরা যখন ফিরছি গাড়ির রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন আমি এই সেম কথা বলতেছিলাম যে রাস্তা দিয়ে যখন যাই তখন এই জিনিস হয়। এবং আজিব্রান এবং আমি আজিব্রান ছিলাম এবং আমরা সেম জিনিস রাস্তার মধ্যে তিনটা জায়গায় আমরা এরকম সাদা কাপড়ের মতো আমরা দেখেছি মাটিতে পড়ে আছে সেম জায়গাটাতে। এটা হচ্ছে বাড়ি ধরে ডিউচেস ঢুকতে গেলে আমরা যদি অন্য উল্টো সাইড থেকে আসি মানে এয়ারপোর্ট থেকে যাওয়ার পথে ইউটার্নটা যে নিতে হয়, ইউটার্নটা নেওয়ার একটু আগেই ওই জায়গাটাতে আমি এই জিনিসটা আমার দুইবার এক্সপিরিয়েন্স করেছি যে সাদা, এটা কি বলবো, সাদা অনেক সময় যে কিছু বস্তা থাকে না, চাল ডালের বস্তা টাইপের থাকে, একটু সাদা টাইপের ওই টাইপের লাগে দেখতে, বাট আমরা ঘুরে এসে আমরা কিছু পাইনি, এটা দুইবার কিনি এই জায়গাটাতে এবং আমরা তিনবার দেখছি।
ইনফ্যাক্ট আপনি ভূতেশন থেকে বেরোই আমরা যাচ্ছিলাম তখনই আপনি বলছিলেন যে আজকে বোধহয় দেখবো আমরা এটা একটা,
মানে এটা মাঝে মাঝে যে আমার হয় আমি বলি আর কি, বাট ওটা মিললে তখন মজা লাগে আর কি। এই রাস্তাটা বেশ ইন্টারেস্টিং, এটা এর আগেও আমরা দেখেছি অনেকবার যে এরকম একটা জিনিস হয় বা হয়েছে, অনেক মানুষজন এসে আমাদের এই গল্পটা বলেছে যে এরকম একটা ঘটনা।
এবং এরকম ঘটনা তার মানে আমি দেখেছি যে প্রত্যেকটা শহরে না হোক অনেক জায়গাতে আমি দেখেছি যে এরকম কোন কোন জায়গায় দেখি যে হঠাৎ করে হাইওয়েতে হঠাৎ করে বাস অথবা বাসটা হয়তো একটু স্লো করে, স্লো করার পরে বলে যেখানে থেমে একটু স্লো যাওয়ার নিয়ম,
রাইট,
কারণ এখানে হচ্ছে একটা মাজার আছে, আগে যখন যে কয়েকজন হচ্ছে এটা করে নাই তারা নাকি অ্যাক্সিডেন্ট করেছে কোনো একটা জায়গায় গিয়ে, এরকম ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঘটনা জানা যায়। এবং আমি আমি এরকম ঘটনা বেশ কিছু আমি ইমেলও পেয়েছি, সেগুলো পরে হয়তো শেয়ার করব। কিন্তু এই যে আপনি উত্তরের কথাটা যেটা বললেন সেই ঘটনাটা আমার ফ্রেন্ডের সাথে হয়েছে, আমাদের এখানে কয়েকজন গেস্ট এসেছিলেন তারা বলেছে বলেছেন আমাদের লিসনার আর কি, তারা বলেছেন সেম ঘটনা। এবং অন্য একটা কারণে একদিন আমি ট্যাক্সি নিয়ে ফিরছি এবং আমি ট্যাক্সিওয়ালাকে জাস্ট ওই জায়গায় এসে বলছি যে আচ্ছা এখানে নাকি এরকম ঘটনা আছে, তো সে বলে কি স্যার বলছি আপনাকে। তারপর ওই জায়গাটা পার হলো বনানীর কাছাকাছি এসে, তারপর সে বলছে হ্যাঁ স্যার ওইখানে আসলে কথা বলতে চায় না।
এটা আমরা
আমাদের হয় কি যে ওই জায়গাটাতেই আসতে তখন মনে পড়ে এবং বলে যে এখানে এরকম ঘটনা আছে না, জাস্ট বললো না এবং পরে এসে বললো যে স্যার আমি নিজেও দেখেছি। আপনি বললাম যে কি দেখছেন আপনি, তো সে যেটা দেখেছে যে একটা মহিলা জাস্ট রাস্তার এই পাশ থেকে ও পাশে পার হয়ে যায় এবং এমন ভাবে হয় যে গাড়িটা জাস্ট স্লো করতেই হবে এরকম একটা কিছু। তা বললাম যে কেন এরকম হয়, তখন সেও এই কথাটা বলেছিল যে এখানে হয়তো এখানে নাকি একটা মানে মাজার ছিল বা কিছু না একটা কবর ছিল, সে যেটা বলো যেখানে কবর ছিল সেই কবরের উপর দিয়ে রাস্তাটা হয়েছে।
এই গল্পটাই আমি শুনেছি, অনেকেই আমাকে বলেছেন
এই জিনিসটার জন্য। যাই হোক, একই টাইপের ঘটনা অনেক সময় অনেক জায়গায় ঘটে। আপনাদের সাথে তো আমার মনে হয় যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আপনি দেখতেই পেলেন, মানে শুনতেই পেলেন আর কি, যে একই ঘটনা ওই জায়গায় অনেকের সাথে ঘটেছে। আচ্ছা
হ্যাঁ এক্স্যাক্টলি সুমন ভাই যেটা বললেন আমি একমত, আমিও শুনেছি যে ওখানে একটা মাজার ছিল বা কবর ছিল এই জন্য নাকি এই ধরনের ঘটনা ঘটে বা ইনসিডেন্ট ঘটে। আমি জানি না কথাটা কতটুকু সত্যি, বাট আমি এটা শুনেছি।
অলরাইট, আমরা একটা ব্রেকে যাই না? শিওর, আমরা একটা ব্রেকে যাই। আর এর মাঝখানে আমরা বলে দিই যে আমাদেরকে এসএমএস করেছেন জেমস, এসএমএস করেছেন আমাদেরকে রীতা, এসএমএস করেছেন কাউসার, জুমুন, দেলোয়ার, নাহিদ, এছাড়াও জিসান, তারপরে হচ্ছে স্কেপটিক, এছাড়াও এসএমএস করেছেন থান্ডার বয়, এসএমএস করেছেন নাফিজ, ঘোস্ট বুস্টার, এসএমএস করেছেন জাকির সহ আরো অনেকে। আমি তৌফিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে কষ্ট করে যে সময় দিয়েছেন দুজনকেই। সো আমার মনে হয় যে অনেক ধন্যবাদ আপনাদেরকে, কষ্ট করে এত রাত্রে এসেছেন আমাদের সাথে জয়েন করেছেন।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাজ ওয়েল। আপনার সুবাদে আমরা আসলে এই আমাদের ঘটনাটা শেয়ার করতে পারলাম।
অলরাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি, রাসেল চলছে, ভূত এফ এম, কোথাও যাবেন না, ফিরে আসবো একটু পরে। আর ইন দ্য মিন টাইম আপনারা করতে পারেন এস এম এস, লিখে ফেলুন এস এইচ ওই ডি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, জানিয়ে দিন যদি আপনার এরকম কোনো ঘটনা থাকে, আপনার ঘটনাগুলো জানতে চাই এবং সেই ঘটনাগুলো যদি নিশ্চয়ই আপনি শেয়ার করতে পারবেন আমাদের সাথে একদম লাইভে, সবাইকে জানাতে পারবেন সেই ঘটনাগুলো, সুতরাং এসএমএস করুন। আর এই মুহূর্তে গান শুনে আসবো, আর যে গানটা প্লে করবো সেটা আমার অসম্ভব পছন্দের গান এবং মনে হয় যে এই সিচুয়েশনে খারাপ লাগবে না, সেটি হচ্ছে হলি ড্রাইভার বাই ডিও। চলুন শুনে আসি গানটি, স্টে টিউনড, রেডিও ফুর্তি, কোথাও যাবেন না। সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফ এম, ঘড়িতে সময় কি দরকার, সময়ের সময় জেনে কি হবে, চলছে ভূত এফ এম সেটা সবচেয়ে বড় কথা। এবং সাথেই আছি রাসেল, আর আমাদের সাথে রয়েছেন ভৌতিক স্ট্রিম এবং আমাদের আরো দুজন নতুন গেস্ট এবং লিসনার যারা আমাদের গত সপ্তাহে আমাদের শো শোনার পরে আমাদেরকে ইমেইলে অনেক বড় একটা গল্প পাঠিয়েছিলেন। তার আগে যে বলে দেয় যারা আমাদের এস এম এস করছেন, তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেইল করতে চান তারা লিখবেন ভূত এফ এম, BHOOTFM, ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, RADIOFORTI.FM। আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এস এম এস করেছেন অলরেডি অনিতা এবং তিনি বলেছেন যে তার বাসার ফোর্থ ফ্লোর থেকে, সেখানে মানে ফোর্থ ফ্লোরে তারা থাকেন এবং ফিফথ ফ্লোরে কেউ থাকে না, বাট মাঝে মাঝে মাঝরাতে তারা বিভিন্ন ধরনের সাউন্ড পান, একটা মশলা পেশার মতো এরকম শব্দ পান, কিন্তু ওখানে কেউ থাকে না। অলরাইট, লুনা আমাদের এস এম এস করে বলেছেন যে ভূত এফ এম শোনার পরে তার ভয়ঙ্কর রকমের ভয় লাগে, তারপরও তিনি ফ্রাইডের জন্য ওয়েট করেন, যে কখন ভৌত ফোন শুনবেন থ্যাংকস জানিয়েছেন আমাদেরকে, এবং মোস্ট ওয়েলকাম। এবং আমাদের এবং ভৌত টিমের অনেক অনেক প্ল্যান আছে আপনাদের সবাইকে নিয়েই। সো আমার মনে হয় যে জাস্ট আপনাদের যেটা করতে হবে সেটা স্টে টিউনড টু রেডিও ফুর্তি, দেখা যাক কি হয়। আর এছাড়াও আমাদের এস এম এস করেছেন জেমস, এস এম এস করেছেন হাফিজ, এস এম এস করেছেন আমাদেরকে নাহিদ কাকলি, আলিফ নাইম, আমাদেরকে এস এম এস করেছেন মুন্না 46, ফারহান সুমি, আমাদের এস এম এস করেছেন বাশার, এস এম এস করেছেন এছাড়াও আফান, আফনান নাজিম সহ আরো অনেকে। আমি একে একে সব এস এম এস গুলো পড়ার চেষ্টা করছি। যার আরো একবার বলে দিই, শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে, আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে, চলে আসবে আমাদের কাছে। আর আমাদের যে গেস্ট এখন যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব, নামটা একটু শুনি।
তার আগে আমি একটা কথা বলছি, যে এর আগে যে গেস্ট ছিলেন উনি তো দিয়েছিলেন একটা গরু, তারপর সুমন ভাই বললেন যে উনি দিয়েছিলেন চালের বস্তা,
চালের বস্তা।
তো ওটা শোনার পর আমাকে বিরিয়ানি খেতে ইচ্ছে আসে নাকি?
বিরিয়ানি টাইপের কিছু না, মানে ছিল ইনফ্যাক্ট, খেয়ে ফেলেছে মাসুম, এটা হচ্ছে মুশকিল। কিছু করার নাই, এটা মাসুমের দোষ। আচ্ছা আমরা গল্পে যাই, মানে ঘটনায় যাই। নামটা
আমি ইমরান, আমি খালিদ আমার কাজিন, দুজনে প্রাইভেট ভার্সিটিতে ফার্মাসিতে পড়তেছি। ঘটনাটা গত বছরের অক্টোবরের 9 তারিখ পরীক্ষা হয়েছে, সবাই জানেন তো। পরীক্ষার পরে আমাদের হাউসকিপার উনি একটা ভালো বুদ্ধি দিলেন যে ওনাদের বাড়ি সিরাজগঞ্জ, ওখানে দেখার মতো অনেক কিছু আছে যাওয়ার জন্য। তো বাসায় অনেক চিল্লা চাল্লা করে রাজি হলাম যে হ্যাঁ যাবো আমরা। তো আমরা গিয়ে ঘুরে আসছি, প্রথমবার দেখে আসছি, দেখার মতো অনেক কিছু আছে। তো পরে আমরা যখন ঢাকায় চলে আসছি, তখন একদিন সিদ্ধান্ত নিলাম যে চলো এবারে কি ভালো করে দেখে আসবো। তো ডিসেম্বরের দিকে আমরা আবার যাই সিরাজগঞ্জ, থানাটার নাম হচ্ছে তারাশ। ওখানে আমরা যখন নামি, ইচ্ছে করে বিকাল করে গেছি, তখন রাত 9টা বাজে। তো তারাশ থানা থেকে 12 হাঁসটা হচ্ছে গ্রাম, এটা চলন বিলের একদম মাঝখানে, এবং যাওয়ার জন্য একটা রাস্তা। ওখানে কোন রিক্সা নেই, জাস্ট ভ্যান চলে। তো আমরা যখন গেছি তখন দুটো ভ্যান আছে, কেউ যাবে না।
আচ্ছা,
তো জিজ্ঞেস করলাম যাবে না কেন, তো বললে যে ওই রাস্তায় মানে রাতের বেলা যাওয়া কেউ যায় না, কোনো ভ্যান চালকে যাবে না। তো অনেক কষ্টে রাজি করালাম, তবে ওনার শর্ত হচ্ছে যে ওনার সাথে একটা খালি ভ্যান চালক নিয়ে যেতে হবে।
খালি ভ্যান চালক কেন?
উনি যাবেন, সাথে আরেকটা খালি ভ্যান চালক নিয়ে যেতে হবে। তো আমরা জিজ্ঞেস করলাম যে একা কেন যেতে যাচ্ছেন, আমরা তো আছি মাত্র তিনজন, আমি, আমার কাজিন খালিদ, আর আমার একটা ফ্রেন্ড ছিল ইমশাদ। তো উনি যেটা বললেন যে আমার তো ফিরতে হবে একা।
আচ্ছা,
তো এখানে নাকি প্রায় বিভিন্ন ধরনের ঘটনা হয়, যেহেতু পুরো চলন বিলে মাঝখানে, তো ওনার এই পুরো 10 কিলোমিটার রাস্তা একা উনি আসতে পারবেন না।
আচ্ছা,
তো আমাদের তো আর কিছু করা ছিল না, রাজি হলাম যে ঠিক আছে চলেন। তো 12 হাঁস পৌঁছেছি আমরা, তখন রাত 11টা বাজে। ওখানে এসে ছোট ছোট মানে ছনের ঘর আছে, 50 টাকা করে রাতে ভাড়া দেওয়া হয়।
আচ্ছা,
ওটা মানে ঘরগোলা করা হয়েছে, কারণ হচ্ছে ওখানে দুটো মন্দির আছে, তিনটে ছিল, একটা ভেঙে গেছে।
আচ্ছা,
দুটো মন্দির আছে, এবং দুটো মন্দিরের উপরে বিশাল বড় বড় দুটো বট গাছ।
ওকে,
তো অনেকে আসে দেখার জন্য, যার কারণে ঘর করা আছে। তো আমরা ছিলাম ওখানে, তো রাতের বেলা আমাদের ঘুম আসতেছে না, স্বাভাবিক আমরা ঘুমাই একটু পরেই, আমি একটু আগে হলো অনেক পরে ঘুমাই, তো বের হইলাম আমরা দেখে আসি। ওখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের তো সব চেনা, আগের বার যেহেতু যাওয়া হয়েছে, তো পুকুর পাড়ে গিয়ে বসছি আমরা। ওখানে হচ্ছে মানে জায়গাটা বর্ণনা আমি দিই, তিনটি মন্দির, একটা ভেঙে গেছে, দুটো মন্দির আছে, দুটো মন্দিরের উপরে হচ্ছে দুটো বট গাছ, আর সামনে কতটুকু ফাঁকা জায়গা, এর সামনে চার কোনা একটা পুকুর।
আচ্ছা,
তো ওই পুকুরে আমরা বসছি। তো বসার পরে বসে রয়েছি, মানে ওখানে আমার যে ফ্রেন্ড গেছিল যে ইমশাদ, ও বলতেছে ভাই প্রচন্ড মাথা ব্যথা, আমি বসতে পারবো না, চলে আমরা চলে যাই।
আচ্ছা,
তার মানে তোমার হঠাৎ করে মাথা ব্যথা কেন? তো বলতেছে বুঝতে পারতেছি না। ও চলে আসছে,
আচ্ছা
চলে আসছে, আমরা সবাই চলে আসছি এখানে, তো আর জানি। আর তখন কিন্তু ঠান্ডা ছিল, ঠান্ডা ছিল, তো ও মাথা ব্যথা ভালো হয়নি, চলে আসছে পরের দিন, চলে আসছে ইমশাদ, চলে আসছে মানে ওই রাতে আমরা যাইনি ওখানে, পরদিন সকালবেলা ও চলে আসছে, ইমশাদ চলে আসছে, আমি আর ও রয়েছি দুজন। পরদিন গোসল করবো, তো গোসল করার জন্য গ্রাম ভাবলাম যে পুকুরে নামবো, তো ও মোবাইল নিয়ে বসে রয়েছে, আমি নামছি গোসল করবো, তো দাবাতবি করতেছে, ও ভিডিও করতেছে। তো ওখানে গ্রামের দু তিনজন লোক ছিল, ওনারা এসে খুব ধমকাচ্ছেন যে এটা নাকি ওনাদের পবিত্র পুকুর।
আচ্ছা,
অনেক আগে যখন গ্রামের লোকদের বিয়ে হতো তখন যাদের থালা বাসন নিয়ে এনে ওনারা কি পুকুরের কাছে চাইতো, পুকুর কি বিরানি দিলে পুকুর থেকে নাকি কাঁসার থালা বাসন এগুলো আসতো,
মানে ওই এলাকার লোকজন সবাই,
হ্যাঁ লোকজন সবাই জানে।
আচ্ছা,
আবার বিয়ের পরে ফেরত দিয়ে দিতে হতো,
বাসন টাসন
সবসময় ফেরত দিয়ে দিতে হতো।
আচ্ছা,
তো আমাদেরকে উঠায় দিল যে হ্যাঁ উঠে যান, এখানে গোসল করা যাবে না। তো আমরা চলে আসছি, ওই দিন সন্ধ্যায় আমাদের ই ছিল যে প্রথমে দেখতে পেলাম যে ওই দিন থেকে পরদিন সকালে আমরা চলে আসবো। তো বসে আছি দুপুরবেলা, চলে আসলাম আমরা সন্ধ্যাবেলা, আবার গিয়ে ওখানে গিয়ে বসছি, সন্ধ্যা হয়েছে, মাগরিবের আযান দিয়েছে, অন্ধকার হয়ে গেছে, আমি আরো বসে রয়েছি, ঠান্ডা ঠান্ডা খুব ভালো, মানে হালকা হালকা বাতাস আসতেছে, পুরো মানে ওই এলাকাটা ফাঁকা, চলন বিলের মাঝখানে ছোট্ট একটা গ্রাম, তো বেশ বাতাস, ওখানে একটা সময় গেছে 7-8 বাজে, তখন একজন লোক মানে শেষ শেষে গলায় আসছেন, বসে বলতেছেন যে এখানে সন্ধ্যার পরে বসা যায় না। তা আমি বললাম যে আঙ্কেল কি সমস্যাটা কি, বললো যে দেখালো আমাদেরকে যে এই পুকুরের আর মন্দিরের মাঝখানে যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা গেছে পিছনে একটা খাল, মন্দিরের পিছনে একটা খাল, খাল হয়ে ওই পাশে একটা জমিদার বাড়ি আছে,
আচ্ছা
পুরাতন জমিদার বাড়ি তিনতলা, বললো যে এইটা হচ্ছে বুদ্ধের স্বীকৃত পথ। উনি মানে বেশ জোর গলায় বললেন যে এটা হচ্ছে বুদ্ধের স্বীকৃত পথ, তো জিন্দের স্বীকৃত পথ।
আচ্ছা, জিন্দের,
হ্যাঁ জিন্দের একটা স্বীকৃত পথ, ওখানে মাগরিবের নামাজের পর থেকে ফজরের আযানের পূর্ব পর্যন্ত হাঁটা সম্পূর্ণ নিষেধ।
আচ্ছা,
বললাম যে ঠিক আছে চলে আসছি বাজার, ওখানে 12 মাসের যে বাজার, বাজারে চলে আসছি। তো ওরা আবার বললো যে না যাবো, যে ভূত যদি দেখা যায়, তো নর্মালি আমাদের মনে কিন্তু ওই ভয়টা ছিল না যে ভূত দেখবো, সময় কাটাবো চলে আসবো দেখার মতো এটাই। তো আমরা যখন গেছি তখন আবার যখন গেছি বসে গেছি 10:30-10:30 বাজে ওই সময়। তো আরেকটা জিনিস বলা হয়নি যে মন্দিরের সামনে, মন্দিরের সামনে সবসময় কিছু হাঁস থাকতো এবং রাজহাঁস,
আচ্ছা
হাঁটাহাঁটি করতো, লোকজন কেউ কিছু বলতো না, হাঁটাহাঁটি করতো। তো রাতের বেলা বসে রয়েছি থাকার পরে ও বলতেছে ইমরান ভাই কেউ নেই, গ্রাম তো স্বাভাবিক 8টা পরে একদম সবাই শুয়ে পড়ে,
বুঝতে পেরেছে।
তো 10টা বাজে উনি বল মানে ও বলছে যে চলেন একটা হাঁস তো আমরা ইচ্ছা করলেই খেতে পারি। তো ওর কাছে চাকু ছিল, মন্দির দড়ি দিয়ে কিন্তু পুরোটা একটা সীমা দেয়া আছে, ভিতরে যাওয়া যায় না, তো ওই দড়ি কেটে ও ভিতরে ঢুকছে। আমি বলছি আমি দাঁড়িয়ে আছি পাহারা দিচ্ছি তুমি কি করো, তো গেল, খালি দেখলাম যে অনেকটা হাঁসের
উপরে বসে
আছে, তো নিয়ে চলে আসছি আমরা ওখান থেকে ব্যাগে করে বাজারে চলে আসছি 12 মাসের বাজারে। আসার পরে হোটেলে বলছি আমরা যে আমাদের এটা ই করে দিতে হবে, রান্না করে দিতে হবে, তো ওরা বললো যে হ্যাঁ রান্না করে, মানে রাজি হচ্ছে না, স্বাভাবিক রাজি হয় না হোটেলের কাজকর্ম আছে। তো আমরা বললাম যে হ্যাঁ এটা রান্না করার জন্য আমরা টাকা দিব, প্লাস অর্ধেকটা আপনারা রেখে দিবেন, রাজি হলো,
সেটা বলেছি।
রান্না করার পর আমরা খাচ্ছি, তারপরে এখন খাওয়াটা হচ্ছে ওখানে দেখার মতো ওই পুকুরটাই খুব সুন্দর, ওখানে চলে আসছি বসে রয়েছি, তো খাচ্ছি। আর হচ্ছে হাঁসের যে মাংসগুলো খুব শক্ত, এগুলো ভাঙা যায় না, হাঁসের মাংস নর্মালি খুব শক্ত হয়, তো আমরা পুকুরের মধ্যে ছড়ে মারতেছি। তো একটু পর লক্ষ্য করলাম যে পুকুরের যে জায়গাটায় আমরা মানে মাংসগুলো ছড়ে মারতেছি ওই জায়গাটা থেকে মানে অন্ধকার দেখা তো আলু, আলু হচ্ছে আলুর মতো, চাঁদের আলু যেমন পুকুরে বললে যা হয় সেরকম। তো খালিদ আমার বললো যে ইমরান ভাই আকাশে তো চাঁদ একটা, তো পুকুরের মাঝখানে চাঁদের একটা ছায়া পড়ছে, আর এখানে যেখানে আমরা মাংসটা ছড়ে মারছি এখানে চাঁদের মতো আরেকটা গুল আলু, দুটো আলু পড়বো। তো ও আবার ই করতেছে যে আগে যেহেতু মানে কাঁসার থালা বাসন পাওয়া যেত পুকুরকে বিরিয়ানি দিলে, তো হয়তো আমরা এখানে মাংস হয়েছে হয়তো মানে কোনো একটা কিছু পুকুরে ভাসছে।
ওকে,
তো ও নেমে গেছে, আমি বসে হয়েছি, ও নেমে গেছে। নেমে যাওয়ার পরে ওখানে কিন্তু শুধু ঘাস, কোনো কাদা নেই, বালি আর ঘাস। তো ও হোঁচট খাইছে, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে পুরো স্ক্যাট হয়ে গেছে, যে আলোটা চলে আসছে কিনারার দিকে চলে আসছে। তো আমি তো মানে গলা পোড়া শুকায় গেছে, আমি খালি এটুকু বলছি যে খালি তুমি চলে আসো উঠে। ও নিজে বুঝতে পারছে যে আলোটা চলে আসছে, একটা লাফে উঠছে উপরে, উঠার পরে ওই আমরা চলে আসতেছি যে না ওখানে আর বসা যাবে না, ভয় না ঠিক মানে অবাক হয়ে গেছি যে কি এটা হতে পারে। চলে আসার পরে যখন আমরা মন্দির ক্রস করে আসতেছি একটা লোক আমাদের থামাল, তো অন্ধকারে লোকটার চেহারা আমার মনে নেই, বেশ চিকনা চাকনা মনে হলো এবং পৈতা পড়া ছিল, এটা আমার মনে আছে একটা পৈতা পড়া ছিল। তো উনি বললেন যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ টাইপের কি অনেকটা, উনি বললেন যে আমি সন্ধ্যাবেলা না করছিলাম যে এখানে বসা যাবে না, এখানে যা করে গেলি তোরা এটাই বা সামলাইতে পারবি তো? আমার জাস্ট শুধু এইটুকু মনে আসছে, ঠান্ডার মধ্যে এইটুকু মনে আসছে, যেমন বলছেন যা সামলাতে পারবি কিনা।
আপনারা কি আগে আসলে ওই লোকটাকে দেখেছিলেন, মানে যখন কেউ নিষেধ করেছিল ওই লোকটা?
আমরা যখন দেখলাম তখন ওই চাদর মোড়ানো ছিল গায়ের মধ্যে, বুঝতে পারি না
খালি গায়ে ছিল,
তখন খালি গায়ে ছিল, পৈতে আমরা
পৈতার সঙ্গে। ওকে,
উনি মন্দিরের ওখান থেকে বললেন।
আচ্ছা, উনি তার মানে আপনাদের ব্যাপারগুলো এরকম ওনার কথা শুনে মনেই হচ্ছে যে উনি সবকিছু জেনেছেন যে আপনারা কি করেছেন।
আমাদের যেটা মনে হয়েছে উনি হয়তো মন্দিরের পুরোহিত, অন্ধকারে দেখে ফেলেছেন যে আমরা কি করছি। মানে উনি যে ওটা যে ভূত না কি না জিন ওটা আমাদের মাথায় তখন আসে না, আমাদের কথা হচ্ছে উনি পুরোহিত হয়তো জেনে ফেলছেন, এখন হচ্ছে এই কারণে বলতেছেন। হ্যাঁ, হাঁস খেয়ে ফেলছি, মন্দিরে হাঁস হয়তো খেয়ে ফেলছি, প্রবলেম হতে পারে। তো আমরা সোজা দৌড় চলে আসছি, একদম পরদিন সকালবেলা ওই তারাশ থেকে সোজা।
তারপরে সেই লোকের যে কথাগুলো ছিল, সেই লোকের কথা কি ঠিক হয়েছিল যখন ঢাকায় এসছেন? তখন কি আপনাদের মধ্যে সেই মানে ওইখানে যে কাজগুলো করেছিলেন তার ফলাফল হিসেবে কিছু হয়েছিল?
তারপর
কি হয়েছিল? সেটা
হয়েছিল যে আসার পর থেকে আমার বমি বমি ভাব, কিন্তু বমি হচ্ছে না, আমি বুঝতে পারছি না কেন বমি হচ্ছে না, প্রচন্ড বমি হবে বমি হচ্ছে না, কিন্তু ও একদম বমি করে অবস্থা খারাপ, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। তো
ও মানে নামটা কি? নামটা
খালিদ। কাজিন খালিদ। ও হচ্ছে এরকম। তো আমার ওর সমস্যা পরদিন ভালো হয়ে গেছে,
খালিদের সমস্যা,
খালিদের সমস্যাটা ভালো হয়ে গেছে যে ওর বমি করে, আমার বমি হচ্ছে না, জ্বর বেড়ে গেছে বমি হচ্ছে না। তো আমি ওভাবে রয়েছি তো তিন চার দিন জ্বরে গেছে। এরপরে আমি মানে তখন আমার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। তো
রান্না খাওয়ার সময় কি মনে হচ্ছিল রান্না কোনো প্রবলেম ছিল?
এর আগে হাঁস খাওয়া হয়নি কখনো, ওই ফার্স্ট হাঁস খাওয়া ছিল। তো হাড্ডিগুলো প্রচন্ড শক্ত। তো আমি পরে জিজ্ঞেস করছি, অনেকে বলছে যে হাঁসের হাড্ডি অনেক শক্ত,
অনেক শক্ত কিন্তু গরুর মতো শক্ত না আরকি।
হ্যাঁ, প্রচন্ড শক্ত ছিল, হাড্ডি ভাঙতে পারিনি।
ওকে, অলরাইট, থ্যাংক ইউ আপনাদের সেই গল্পটা শেয়ার করার জন্য। এবং পরবর্তীতে সেই পুরোহিত বলুন আর ব্রাহ্মণ বলুন বা অন্য কোনো কিছু বলুন, সেই তিনি যা বলেছিলেন সেটার কিছু কিছু ফলাফল আপনারা ভোগ করতে হবে এখানে ঢাকায় এসে সেই বর্ষটা হয়েছিল। থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করলেন এটা। আপনি যদি শেয়ার করতে চান আমাদের সাথে এরকম কোন ঘটনা, তাহলে আমাদেরকে সরাসরি ইমেল করতে পারেন bhootfm@radiofurti.fm, এখানে আপনারা এসএমএস করতে, আপনারা ইমেল করতে পারেন। আর এসএমএস করার নিয়ম হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নম্বরে। অর্ক আমাদের এসএমএস করে বলেছেন তার বাসায় আজব সব কাহিনী হয়, তিনটায় বাসায় রাত তিনটায় বাসায় মনে হয় যে কেউ একটা কেউ কলিং বেল বাজাচ্ছে, তারপরে গেটটা কেউ খুলে দিল, গেট খোলার শব্দ, এরকম অদ্ভুত সব ঘটনা রাত তিনটার সময় ঘটে। আমরা বলেছিলাম যে রাত তিনটা আসলে খুব অদ্ভুত একটা সময়। নীলু জি আমাদেরকে বলেছেন যে যখন ভূত এফএম দের, আচ্ছা ভূত এফএম সবাই আড্ডা শেষ করে বা এখানে যখন ভূত এফএম এই প্রোগ্রামটা শেষ করে যখন বাসায় ফেরে তখন কোনো সমস্যা হয় কিনা? এখানে ম্যাক্সিমাম মানুষই তো মানে যেমন আমি 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 তো বাসায় ফিরি না, সো বলতে পারছি না। আর সবাই যারা আছেন, সাকিব ভাই আছে, সাকিব ভাই নিশ্চয়ই, সাকিব ভাই, সুমন ভাই, সুমন ভাই এবং জীবন ভাই যে গতদিন একটা ঝামেলা হয়েছিল সেটা তো বললেনই। সাকিব ভাই আপনার আপনার তো মনে হয় হওয়ার কথা না, যদি আপনার কখনো হয় না।
আমার ইউজুয়ালি হয় না
ঝামেলা।
আমি যে সোনাদের কিছু কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এই এটা কবে হয়েছিল?
এটা হয়েছে ডিসেম্বর,
ডিসেম্বর হয়েছে সিরাজগঞ্জ দিকে।
হ্যাঁ, সিরাজগঞ্জ।
তো ওইটা ওই এইসব ব্যাপারে কি পরে গিয়ে কারোর সাথে কথা বলেছে?
হ্যাঁ, আমাদের এই সমস্যাটা ভালো হচ্ছিল না, আমার হঠাৎ করে প্রচন্ড রকমের গা ফুলে গেছে, ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার দেখানোর পরে বলছে যে ব্লাডের মধ্যে অ্যালার্জির যে মাত্রাটা এটা প্রচন্ড বেড়ে গেছে, তো প্রচুর ওষুধ খাইতে হয়েছে এটা ভালো হওয়ার জন্য। তো আমরা যখন আবার ফেরত গিয়েছি ওখানে, ফেরত যাওয়ার পরে ওখানের জমিদার ছিলেন দুজন, যেটা জানতে পারলাম আর কি, যে দেলোয়ার চৌধুরী আর হচ্ছে ওনার ভাই ছিলেন দেদার চৌধুরী, ওনার নাতি এখন ওই এলাকাতে আছেন, নাম হচ্ছে পিতল চৌধুরী। তো ওনার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা আমরা শুনছি যে এখানে এরকম এরকম হয়তো জমিদার বাড়িটা আছে, জমিদারের সব সম্পত্তি মানে পরবর্তীতে নাকি জিন আর সাপ হয়ে গেছে। এরপরে মন্দিরটা নাকি মন্দির কি হয়েছে কেমন হয়েছে কেউ বলতে পারে।
আচ্ছা, আপনি এখানে একটা মজার কথা বলছিলেন, সেটা হচ্ছে যে এই মন্দিরটা আসলে মানে হিন্দুরা,
হ্যাঁ এই মন্দিরটা মানে দু ধরনের লোকেরা ইউজ করে, হিন্দুরা বলে এটা মন্দির, ওনারা এসে মনসা পূজা করেন, আর মুসলমানরা বলেন যে এটা হচ্ছে মানে কি বলে মাজার, ওনারা এখানে মিলাদ হয় প্রতি সপ্তাহে, এখানে একটা মিলাদ হবেই। তো এটা মসজিদের মুয়াজ্জিন বলছিলেন যে মানে ওনারা নাকি স্বপ্নে দেখছিলেন যে এখানে নাকি একটা মাজার, এখানে একজন পীরের কবর, তারপর মানে দুদলেই এখানে আসে।
আচ্ছা আচ্ছা, আচ্ছা এখানে তারপরে কি হলো যখন ফিরে গেলেন, তারপরে এই ঘটনা যখন বললেন তখন ওরা কি বললো?
ওরা বললো যে ওই আগের যে এগুলা যে এই মন্দিরের এখানে কেউ যায় না, এখানে এখানে কারো যাওয়া নিষেধ, খালি হিন্দুরা যখন পূজা করতে চায় তখন পূজা করে, আর যখন মুসলমানরা আসে তখন মিলাদ পড়ায়। এখানে হাঁস থাকে, সবসময় হাঁস থাকে, এবং কেউই হাঁস মানে কিছু বলে না, হাঁসগুলো হাঁটাহাঁটি করে। তো ওই সবগুলো আমরা শুনছি ওই জমিদার কাছ থেকে। তো আমরা ওখানে মুয়াজ্জিন চিনেছিলেন, মুয়াজ্জিন ওনার সাথে আমরা যোগাযোগ করে ওনাকে আমরা সব ঘটনা মানে সম্পূর্ণ ঘটনা বলছি,
একদম যা যা
যা যা করেছি আমরা সবকিছু বাদ দিয়ে। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা মানে রাতে ঘুমানোর পরেও এইগুলা দেখতেছি যে কালো লম্বা কেউ একজন এসে আমাদের গলাতে।
আচ্ছা আপনি একটা জিনিস মিস করেছেন, সেটা হচ্ছে আমি বলবো, সেটা হচ্ছে আপনি যে আপনি ইমেইলে লিখেছিলেন রাইট, ওই যে আপনার আরেকটা সমস্যা হয় এটা তো আপনার যে এমনি শারীরিক সমস্যা, ঘুমের সময় যেটা সমস্যা ওই সমস্যাটা একটু বলেন যে কেউ একজন মনে হচ্ছে যে
হ্যাঁ কেউ একজন ওই ওই আমি যেটা দেখছিলাম যে লম্বা চড়া একজন লোক ঠিক ওরকম কালো একটা কিছু আমার মানে ঘুমানোর পরে এটা মাথার কাছে এসে বসে আমার মাথায় হাত বুলায় দেয় এরকম।
এটা তো ওই খালের থেকে ফিরে আসা
ফিরে আসার পর থেকে হয়,
এখনো কি হয় এটা?
এটা হচ্ছে এখন একদম কমে গেছে, আর আমার অভ্যাসটা আমি ওই কারণেই পাল্টাতে গেছে। আমি আগে ঘুমায় পড়তাম 12টায় থেকে, তো 12টায় ঘুমালে আমার প্রবলেমটা আমি জানি যে আমি ঘুমালে আমার প্রবলেমটা হবে হয়তো, তো আমি ধীরে ধীরে অভ্যাস করলাম যে ফজর আজানের পরে ঘুমানোর।
এই সমস্যার জন্য ফজর আজানের পরে
এই জাস্ট এই সমস্যাটা আমার এত রকম মানে এতটাই প্রকট হয়েছিল যে আমি মানে তাড়াতাড়ি ঘুমানো বাদ দিছি। আমি জীবনে কোনোদিন মাসুদ ঝানা বই পড়িনি, আমি তখন থেকে মানে অভ্যাস করা শুরু করছি যে রাত 12টা 1টা পর্যন্ত আমার পড়া শেষ হয়ে যাওয়ার পরে ওই টাইমটা রাত জেগে কাটানোর
জন্য চিন্তাটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ভাবে
যখন ফজর আজানটা হয়ে যায় তখন একটু ফস হয় তখন আমি ঘুমাই
রাইট,
ওইটা করার জন্য। তো না পেরে শেষ পর্যন্ত না পেয়ে আমি ওকে নিয়ে আবার গেছি যে চলো সমস্যার ঘটনা ওখানে হয়েছে সমাধানটা ওখানে হবে। তো সমাধানটা খুব মানে আমার কাছে খুব অবাক লাগছিল যে ওখানে মুয়াজ্জিন যিনি ছিলেন উনি আমাদেরকে নিয়ে গেছিলেন যে জায়গাটার মধ্যে, ওটা হচ্ছে ওই কি বলে বেহুলা লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দর নামে মানে বেহুলার একটা মানে কূপ আছে, বেহুলা কূপ আছে ওইটা ওইখানে নিয়ে গেছিলেন সন্ধ্যার পরে। তো কূপটা আজব কূপ, আমি জীবনে এমন কূপ দেখিনি যে একটা বড় গর্ত ওটার ভিতরে 8টা কূপ।
আপনি নিজে দেখেছেন?
আমি নিজে দেখেছি, ওখানে কূপটা এখনো আছে, একটা বড় গর্ত ওটার ভিতরে 8টা মুখ কূপের, আর হচ্ছে ওটার সামনেই মানে বেহুলার একটা মানে নৌকা ছিল কিনা মানে উনি বললেন আর কি, যেমন বলছেন যে বেহুলা লক্ষ্মীদের নৌকা ছিল, ওই নৌকার নকশাটা মাটিতে আঁকা, ওটা বৃষ্টি হলেও কখনো মুছে না, মানে বৃষ্টি হলে দেখা হলো যে উপর দিয়ে মাটি চলে
স্বাভাবিক, খুবই স্বাভাবিক,
ওটা মুছে না, ওই নকশাটা এখনো পর্যন্ত আছে কুয়ার সাথে। তো উনি আমাদের ওখানে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যা পরে বেশ অনেক দোয়া দুরুদ পড়লেন, আমাদের ফুটু দিন এবং বললেন যে ওই ওখানে একটা মসজিদ আছে যেটা দেলোয়ার চৌধুরী করে গেছেন 100 বছরের পুরাতন, তো ওখানে না মানে শ্রদ্ধা দিতে বললেন। তো ওখানে আমরা শ্রদ্ধা করেছি, বেশ অনেক দোয়া দুরুদ করেছি, তারপরে উনি বললেন যে হ্যাঁ এখন ধীরে ধীরে সমস্যা ইনশাল্লাহ চলে যাবে। তো ওখান থেকে আসার পরে আমাদের সমস্যাটা ধীরে ধীরে কমে গেছে। তো এখন যা হয় যে খুব ক্লান্ত না হলে আমরা তাড়াতাড়ি ঘুমাই না, অভ্যাসটা হয়ে গেছে আর কি।
কিন্তু এখন কি কোনোদিন এরকম দেখেছেন মাছেরা হঠাৎ করে 12টার দিকে ঘুমালে আবার সেই সমস্যাটা?
এখন যেটা হয় যে অনেকদিন পরে পরে হয়তো কাউকে দেখি যে মানে হাত বোলা দিচ্ছে বাট গলা চাপায় ধরতেছে না, আগে যেমন হতো যে ধীরে ধীরে গলা চাপায় ধরে চাপ দিতে।
আপনি ওই যে ওই জিনিসটা মিস করছেন, প্রথমে দেখেন যে মানে মাথায় হাত বুলে দিচ্ছে তারপরে একসময়
গলাটা পেটে ধরে, এবং সবচেয়ে আশ্চর্য জিনিস যে এটা কয়েকদিন হওয়ার পরে আমি নিজে হাত দিয়ে দেখেছি আমার গলায় ব্যথা ছিল। আমি ঘুমানোর মতো অবস্থা, ও তখন জেগে থাকে, ও আমাকে ধাক্কা দিয়ে উঠানোর পরে ও বললো যে ভাই যা দেখছি যে আপনি মানে শরীর কাঁপতেছে এবং ঘুমাচ্ছেন, যেন মানে ঘুমের সময় একটু ঘুমানো হয় না ওরকম। তো আমি হ্যাঁ আমি ওকে সম্পূর্ণ ঘটনা বলছি।
আপনি একটু আগে বললেন যে 3টা সময়টা একটু ব্যতিক্রম, মানে ইমরান ভাই সাধারণত দেখা যাইতো যে 12টার সময় একেবারে রেগুলারলি তিনি রুটিন মেনে ঘুমাইতেন যে তখন থেকে, এবং দেখা যাইতো যে 12টার থেকে ঠিক 2 ঘন্টা পরে মানে অ্যাকচুয়াল আমি তো তখন মনে রাখি নাই, কিন্তু আপনার কথাটা শুনে তখন মনে হলো যে উনি 2টার থেকে 2টা 2:30 থেকে 3টা এর ভেতরেই উনার ওইটা দেখা দিত যে উনি হয়তো বা খুব ঘামতেছেন আর কাঁপতেছেন। আমি দেখছি তখন যে হয়তো বা 3-4 রাত এমন করতেছেন, আগে কোনোদিন করেন, আমি ওনার সাথে থাকছি তো 4-5 মাস আমি প্রথমে থাকছি কোচিং করার সময়, তখন আমি ওনাকে জাগাইতাম যে ইমাম ভাই কি অবস্থা, তখন ওনার জ্বর ছিল, উনি সেটা তখন ওনার জ্বর ছিল, আমি হয়তো ভাবছি যে জ্বরের কারণে উনি এমনটা করছেন, কিন্তু জ্বরের কারণে যখন জ্বর কমে গেল তারপরে ওনার এই সমস্যাটা থেকেই গেল, দেখা গেল যে এইটা থেকে ওনার কোনো রিকভারি নাই।
আমি চলে গিয়েছিলাম যখন ওই আমার অ্যালার্জির প্রবলেমটা হলো, তখন আমার বাড়িতে থাকতে হয়েছিল। তখন সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা হয়েছিল যে আগে আমি শুধু দেখতাম, এরপরে যে ও একটা ঘটনা দেখলো যে রাত্রেবেলা দেখার পরে আমাকে ফোন দিয়ে বললো ইমরান ভাই আপনি চলে আসলে আমাদের ওখানে যেতে হবে।
মানে সেই সময় কি মানে আপনিও গিয়েছিলেন সঙ্গে?
অ্যাকচুয়ালি উনি যেটা,
আপনি তো এগিয়ে বসতে পারেন, হ্যাঁ ওকে বলেন।
মানে উনি যেটা দেখছেন, যে সিনটা উনি দেখছেন ওটা আমি একবারই দেখছি, মানে সেটা উনি তখন ছিলেন সেখানে।
আপনিও কি স্পটে গিয়েছিলেন ওনার সাথে?
আমি আমি ছিলাম ওনার সাথে। যখন একদিন আমি আমার ফ্রেন্ডের বাসা থেকে, মানে ফ্রেন্ডের বাসা থেকে অনেক গল্প টল্প করে টায়ার্ড হয়ে আসছি, তখন আমি সাধারণত দেখা যায় যে ওই সকালের দিকেই ঘুমাই, আমার বরাবরই এটা আমার একটা রুটিন। তখন সেদিন আমি ওই 12টা একটার দিকে ঘুমাই পড়ছি, তখন উনি বসে ওই যে মাসুদানা পড়ছেন, তখন কিছুদিন পরে আমি তখন ঠিক উনি ওনার কথা মতো আমি যখন তখন দেখি যে আমার এই স্বপ্নটা দেখছি ওই 2:30 থেকে 3টার ভেতরে, তখন উনি আমাকে ডেকে তুলছেন। ডেকে তোলার পরে আমি ভাবলাম যে ইমরান ভাইয়ের এমনি জ্বর আছে, তারপরে আমি এটা বলবো, তখন আমি কিছু বলি নাই ওনাকে সকাল রাত্রে। তারপরে আমি ওনাকে সেটা বললাম হচ্ছে সকালবেলা, যে সকালবেলা যাওয়ার পরে তারপরে দেখা গেল যে ইমরান ভাইয়ের আরো স্বাভাবিকভাবে উনি মেন্টালি ডিপ্রেশনে আছেন, তারপরে আরো জ্বর বেড়ে গেল। জ্বর বেড়ে যাওয়ার পরে উনি একদিন বলছেন যে তারপরে আবার অ্যালার্জি, এভাবে দেখা গেল যে বলছে যে খালিদ এটা তো আর হচ্ছে না, আমি তাহলে বাসা যাই।
আপনার কি সমস্যা হয়েছিল?
সেটাই যাচ্ছি এখন, যে তখন উনি বাসায় চলে গেল, যে বাসায় যাওয়ার পরে যেদিন উনি বাসায় গেল ওই দিন রাত্রেই, ওই দিন রাত্রে আমি একা রুমে একা, আমরা দুজনেই থাকি রুমে একা, তখন আমি আলসেমি করে একটা গল্পের বই নিয়ে আর কানে একটা হেডফোন ছিল আমার, যে গান শুনতে শুনতে আমি বিছানায় গেছি, কিন্তু কখন আমি ঘুমায় পড়ছি সেটা জানি না। যখন মানে ঘুমায় পড়ছি, ঘুমায় পড়ার পরে আমি একেবারে সম্পূর্ণ ভিন্ন একটা স্বপ্ন দেখছি। মানে আমি আমার মনে হচ্ছে যে আমি আমার বর্তমান সম্পর্কে একেবারেই সচেতন, আমি বিছানায় আছি, আমি এটা মনে হচ্ছে যে আমি বিছানায় আছি, কিন্তু আমার কোনো শক্তি নাই, আমার পেশিগুলো একেবারে আড়ষ্ট, এবং মনে হচ্ছে যে আমার সামনে আমি ওই হাঁসটাকে যেভাবে জয় করছিলাম না, ঠিক ওইভাবে কেউ আমাকে জয় করতেছে। এটা আমার কাছে মানে একটা অ্যামেজিং ব্যাপার লাগছে, যে স্বপ্ন সাধারণত এমন সিকুয়ালি হয়ে যাচ্ছে স্বপ্নটা আমার সামনে, এমন সাধারণত
ব্যাপারটা খুবই ভয়ঙ্কর হওয়ার কথা, কারণ আপনি যে জিনিসটা এটা খুবই ভয়ঙ্কর। মানে আপনি চোখের সামনে দেখছেন কি
একটা কথা, কি আমি যখন হাঁসটাকে ধরছিলাম তখন দেখা যাচ্ছিল যে একটা মানে হাঁস সাধারণত রাতের বেলা ওই যে কোয়াক কোয়াক করে জোরে ডাকে, এটা সাধারণত ডাকে না, যখন আমি ধরছিলাম তখন ফ্যাস ফ্যাস করে ডাকে, ওই দেখা যায় যে গলা টানে যেটা বলে, ওই ওরকম একটা শব্দ করছিল। আমি যখন শুইতে যাব, মানে আমি যে হেডফোন নিচ্ছি সেটা বলছি, কিন্তু আমার হেডফোন নেওয়ার কারণ ছিল ওই শব্দটা আমি কানে কাছে পাচ্ছিলাম প্রথমে।
আচ্ছা, আপনি ঘুমাতে যাওয়ার সময় ওই ফ্যাস ফ্যাস ওই শব্দটা,
তখন আমি ওইটাকে মানে ওই চিন্তাটা যখনই পাইছি তখনই আমার মনের ভেতর ওইটা চলে আসছে, যে অত হাঁসটা বেশ বড় ছিল, অত বড় একটা হাঁস আমি ওই দিছি একা, তারপরে তখন আমি ওইটা মন থেকে দূর করার জন্য আমি তখন গানে ইয়ার প্লাগ দিয়ে ঘুমাইছি।
এই ঘটনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ওখানে যাওয়া উচিত,
তারপরে আপনারা গিয়ে
ওখান থেকে
ওই জিনিসগুলো করে আসলেন। মনে হয় সাকিব ভাই কি
খুবই ইন্টারেস্টিং লাগছে, এবং ডেফিনেটলি আপনাদের ফোন নাম্বারটা আমরা নিব, আমরা ওখানে যেতে চাই, আমরা গিয়ে হাঁসটা মেরে খেতে চাই। আসেন না, হাঁস মারব না, খাবো না, আমরা বিরিয়ানি নিয়ে যাবো, সো হাঁস টাস খাইতে হবে না, আমরা ওখানে গিয়ে এইগুলো দেখতে চাই। ভেরি ইন্টারেস্টেড।
মানে জমিদারের নাতি যে এখন পিতল চৌধুরী, ওনার বাজারে খুব বড় একটা দোকান আছে, উনি গেলে মানে আমি মানে হেল্প করবেন, সব ধরনের হেল্প করবেন, ওনাদেরই জমিদার বাড়ি, জমিদার বাড়িতে উনি আছেন, আপনি হেল্প পাবেন।
পিতাল চৌধুরীর বাবা এবং মা দুজনেই এখনো বেঁচে আছেন, এটা হচ্ছে সব থেকে মানে তখন আমরা তার কাছে জিজ্ঞেস করছি যে আঙ্কেল এখানে কি জমিদার বাড়ির কি কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ আছে, কিংবা কেউ পজেসড হয় এমন কি কিছু আছে? তা উনি শুধু বলেন হ্যাঁ অনেক আছে, অনেক আছে, কিন্তু কখনো ফ্ল্যাশ করে না যে কি কোনো, কখনোই তাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে যে আঙ্কেল বলেন কোনো সমস্যা নাই, এটা আমরা এটা কোনো সমস্যা নেই, আপনি যদি আসেন, আপনি যদি এটা বলেন তাহলে এখানে ইনভেস্টিগেশন টিম আসবে, আপনাদের সমস্ত কিছুই ঠিক করা হবে, কিন্তু উনি ওইটা কোনোদিন শেয়ার করতে চান না। যে শুধু এটুকু বলছেন, আর একটা জিনিস উনি শুধু এটুকু ফ্ল্যাশ করছেন যে জমিদার বাড়িতে নাকি নিজাম ডাকাত, না সরি নিজাম ডাকাত না, আমি প্রথমে বলি যে জমিদার বাড়িতে নাকি উনি অনেক সাপ আছে,
অনেক বিষধর প্রচুর সাপ আছে, যেগুলা যেগুলা হচ্ছে যে ওই জমিদার বাড়ির নাকি যদি কেউ ক্ষতি করতে চায় তখন সেগুলা বের হয়ে সেগুলাকে দংশন করে। এখানে তিনি একটা যে রেফারেন্স দিচ্ছেন যে হচ্ছে নিজাম ডাকাতের।
আচ্ছা ওকে ওকে, তাহলে আমরা যেটা করি আমরা একটা এসএমএস পড়ে ফেলি। ইকবাল তিনি আমার লিখেছেন যে তার নানা বাড়িতে তার মৃত মেজোমামার সাথে একবার দুবার না পাঁচবার তিনি দেখতে পেয়েছেন এবং তার মেজোমামা মারা গেছেন 12/2/2 এ, কিন্তু তারপরেও বহুবার তিনি দেখতে পেয়েছেন এবং তার মামা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। আমরা অনেকক্ষণ ধরে আসলে এসএমএস পড়ি না, এই জন্য একটা এসএমএস পড়ে ফেললাম। এবং শোন ভাই কি করবো বলেন, আমরা কি একটা ব্রেকে যেয়ে তারপরে আপনার ঘটনাগুলো জানবো নাকি?
আমরা হ্যাঁ ওনাদের ওই যে লাস্ট এন্ডিংটা কনক্লুশনটা শুনে নিই তারপরে।
ওকে ওকে ওকে, তাহলে আপনারা ওখান থেকে যে ফিরে আসলেন, ফিরে আসার পরে তারপরে যেটা হলো যে তারপর থেকে আর এই ধরনের সমস্যা এখন তো হচ্ছে না?
না না এখন হচ্ছে না,
এখন হচ্ছে না। অল রাইট, আবার কি যেতে চান?
জি
আবার কি যেতে চান? যদি এই যে
ইন্টারেস্টেড
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 ওকে ওকে, থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করার জন্য এই ঘটনাগুলো, এন্ড এত কষ্ট করে রাতের বেলা এসেছেন আমাদের সাথে।
না এটা আমার খুবই মজা লাগছে, মানে আমি অ্যাকচুয়ালি মানে ডেফিনেটলি আমাদের কষ্ট হচ্ছে তো আমাদের মজা লাগে, যেটা মানে ঘটনাটা মানে এরকম এরকম ঘটনা ইনফ্যাক্ট আমরা ইনভেস্টিগেট করতে চাই, এটাই হচ্ছে ওই ঘটনা যেখানে আমরা যেতে চাই।
রাইট,
এবং থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। এবং
আসলে ওখানে আরেকটা কথা একটু বলবো যে ওখানে আরেকটা কথা প্রচলন আছে যে জমিদারে নাকি তিনটা ওয়াইফ ছিল, যে তিনটা ওয়াইফ যখন উনি মানে মানে ওখানে কিন্তু তিনটা মন্দির আছে আর ওই মানে দেখা গেছে যে মন্দির ওর সামনে যে মসজিদ এবং ওই জমিদার বাড়ি এবং সামনের পুকুর এগুলো ইন্টাররিলেটেড।
আচ্ছা,
এরা ইন্টাররিলেটেড। এবং দেখা গেছে যে মানে কথিত আছে যে ওই জমিদার তার তিনটা ওয়াইফকে মানে মানে মেরে ফেলে।
আচ্ছা,
এবং ওইখান থেকেই কবর দেওয়া হয়, কিন্তু যখন জমিদার নিজে মারা যায় উনি মারা যায় শেষ রাত্রের দিকে, তখন ওই যে মন্দির তিনটা উঠা শুরু করে মানে অন বাই অন অন বাই অন, প্রথমে এইটা তারপর এইটা তারপর এখানে বটগাছটা কিন্তু আগে ছিল, অনেকে ভাবতে পারে যে বটগাছটা ওর উপরে জন্মাইছে, অনেক পুরানো 100 বছরের পুরানো ওটা জন্মাতে পারে, কিন্তু আসলে না, কিন্তু ওটা দেখলে চমকায় যাওয়ার মতো যে ওই বটগাছটার উপরে মানে মন্দিরটার উপরে মানে বটগাছ ছিল তার নিচে থেকে মন্দির উঠছে।
আচ্ছা,
তখন মানে আছে যে তখন ওই যখন রাত যখন শেষ মন্দিরটা যখন উঠবে তখন দেখা যায় যে ওই সকাল হয়ে যায়, তখন আর সেই মন্দিরটা উঠা হয় না, ওটা ভেঙে যায়।
আচ্ছা,
ওটা একেবারে শেষ মন্দির, যে দেখলে দেখা যাবে যে প্রথম মন্দিরটা ঠিক দাঁড়িয়ে আছে, তারপরের মন্দিরটা একটু বাঁকা আর তারপরের মন্দিরটা একেবারে গোড়ানো।
ওকে, ভেরি ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং
এরকম।
ওকে, তাহলে আমরা
আরেকটা জিনিস বলবো,
বলো বলো বলো,
ওই মানে আমরা যে মুয়াজ্জিনের কাছে গেছিলাম তিনি মানে এটা দুটা রেফারেন্স আছে, যে মুয়াজ্জিন সাহেব বলছেন যে যে মসজিদটা ওটা 100 বছরের পুরানো, তিনি ওখানে দেখছেন সকালবেলা যখন মসজিদে ওই ফজরের নামাজের জন্য যখন তিনি মানে দরজা খুলতে যান আজান দিবেন সাধারণত 4:30-4:30 দিকে, তখন তিনি দেখছেন যে বড় বড় দাঁড়িয়ালা মানে অনেক বড় বড় দাঁড়িয়ালা লোক সাদা কাপড় পরা তারা সবাই নামাজ পড়তেছে।
ওকে,
আর এর পেছনে আরেকটা রেফারেন্স আছে যে ওই চলন বিলের একজন জেলে সে বলছে যে সে যখন রাত্রে বেলা মানে মাছ ধরতে যায় তখন দেখা যায় আকাশ থেকে মানে অনেক আগুনের গোলা ওই গাছের উপরে পড়ে আর নিচ থেকে সেগুলা ঠিক অমন বড় বড় দাঁড়িয়ালা লোক হয়ে সে মসজিদের দিকে যায়।
আচ্ছা,
মানে সেগুলো দেখা যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে আমাদের মানে কথাবার্তার সাথে ওদের এই দুইটা কথার যে মিলটা হলো যে তারা মধ্যরাতে আসে আর ওখানে সকালবেলা নামাজ পড়ে,
মানে একজন দেখছে যে বিলের ওখান থেকে মসজিদে আছে এবং মুয়াজ্জিন সাহেব দেখছেন যে তারা
নামাজ পড়তে যাচ্ছে। আমরা পরবর্তীতে আমরা কিন্তু দুইটা কথা আলাদা আলাদা ভাবে মানে শুনছি, মিলায় দেখলাম যে একই রকম।
আমি একটু ইন্টারেক্ট করি, এই যে চলনবিলে এই যে আগুনের মতন গোলা যে পড়ে, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা এই ভৌতিষ্টার একটা সময় ইনভেস্টিগেশনের সময় একবার গুগল করেছিলাম অনলাইনে যে বাংলাদেশে কিছু আসে নাকি, সেখানে এই ঘটনাটা মানে ঘটনাটা যে বলেছে যে মাঝিরা নাকি জেলারা নাকি মাঝে মাঝে রাতের বেলা দেখে ওই জায়গায় যে আকাশ থেকে আগুনের গোলার মতন কিছু একটা পড়ছে, তো এটা আজকে আবার এখান থেকে শুনলাম, খুব ইন্টারেস্টিং। তো সাকিব জিব্রান আমার তো মনে হয় যে আমাদের আমরা নতুন একটা কেস
জায়গা পেয়ে গেছেন একদম। এবং আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে বারবার করে ওদেরকে মানে আমরা মনে করছি শেষ হয়ে গেছে, কিন্তু এত বেশি গল্প আছে ওই জায়গার, এত বেশি ঘটনা আছে, আমার মনে হচ্ছে মানে আরো কিছু মনে হয় জানা আছে, জানা যাবে, তাই না? মানে শেষ করা যাবে না সেটা, সেটা আমার মনে হয় একটা কাজ কি করতে পারেন আপনারা, মনে করেন যে আবার নেক্সট একটা এপিসোডে আপনারা যদি আসেন, তাই না? কেমন হয় জানেন, নেক্সট একটা এপিসোডে যদি আবার আসেন তাহলে আবারও কথা বলা যাবে, তাই না? সুতরাং আমার মনে হয় যে কারণ শেষ করা যাবে না, এত এত বেশি ঘটনা আছে,
মানে যে আমরা পরবর্তীতে আগ্রহী হয়ে এখানে ইনভেস্টিগেশনে গেছি, তিনবার যা হয়েছে ওখানে, প্রথমে একবার, তারপরে
তিনবার, নিশ্চয়ই আপনারা অনেক অনেক ঘটনা নিয়ে ফিরে এসেছেন ঢাকায়।
জমিদারের যে নাতি বিতাল চৌধুরী, উনি খুব ভালো একটা লোক, তাকে বলতে হয় প্রথম, মানে অনেক ভালো। ওনার দোকানে আমার মনে আছে যে আমরা প্রচুর মানে চা খাইছি, সকালবেলা গেছি, উনি খুব মানে উনি কাহিনী বল, মানে ওনাদের যে বাড়ির ঘটনা,
আমরা ওনাকেও চেষ্টা করবো আপনাদের মাধ্যমে যদি এখানে নিয়ে আসা যায় তাহলে ওনার কাছ থেকে অনেক ঘটনা জানা যাবে। ওকে, থ্যাংক ইউ। আমরা একটা ব্রেক নিই,
আইরিশ স্টোরিটা আমি পরে একবার বলবো, ইয়েতে একটা ফ্যামিলি স্টোরি আছে।
এই দারুণ তথ্য শেয়ার করার জন্য জীবাকে ধন্যবাদ, পরে একটা স্টোরি নিয়ে।
আমরা ব্রেকে যাই, আর এই মুহূর্তে যে গানটা আমাদের সাথে রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক সাব্বাথের গান, ব্ল্যাক সাব্বাথ, এই গানটা শুনবো। দ্য মিন টাইম আমরা SMS করুন, SMS করতে গেলে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। চলুন শুনে আসি গানটি। সকাল এখন রাত 8:18, বারবার করে ভুল করছি, এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বেশ SMS এসেছে, এত রাতে অনেকে SMS করছেন জেগে জেগে। ইকবাল আমাদের SMS করেছেন, এবং ইকবালকে একটা মজার ব্যাপার বলেছেন যে তার নানার বাড়ি, নানার বাড়িতে তিনি, আচ্ছা আচ্ছা, ইকবাল না, ফারুক, ফারুক তারাস থেকে SMS করেছেন, এবং তারাস সিরাজগঞ্জ, তিনি বলছেন যে দাদা আমি এখন যাত্রা বাড়ি আছি, ইমরান ভাই যে গল্পটা বললো, মানে সে তারাস সিরাজগঞ্জের অধিবাসী, সে এখন যাত্রা বাড়িতে আছে, এবং সে বললো যে ইমরান ভাই যে গল্পটা বললো সেই আমি সেইটা দেখেছি, এবং আমি মানে তিনি যেটা বললেন যে তার বাড়ি থেকে 15 কিলোমিটারের দূরত্বের রাস্তা, এবং তিনি বলছেন যে এটা পুরোপুরি সত্যি, সম্পূর্ণ সত্যি, যেটা আমরা একটু আগে ইমরানের কাছ থেকে যে ঘটনা শুনলাম সিরাজগঞ্জ তারাসের। আমাদেরকে নাম্মি SMS করে বলেছেন যে ক্যান ইউ প্লিজ টেল যে ভূত FM কখন শুরু হয়েছিল। ফার্স্ট ভূত FM 13 অগস্টের 13 তারিখ থেকে শুরু হয়েছিল এই বছরে। সামান্তা লিখেছেন যে তিনি UK চলে যাচ্ছেন ফর স্টাডি, এখন কিভাবে শুনবেন এটা জানতে চেয়েছেন। www.radiofurti.fm এ গিয়ে আপনি ইচ্ছা করলে স্ট্রিমিং করে রেডিও ফুর্তি যে কোনো জায়গা থেকে শুনতে পারেন, দেশের বাইরেও আপনি শুনতে পারবেন, সুতরাং একেবারে চিন্তা করার কোনো কারণ নেই। আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে ইমেল করেছিলেন আমাদেরকে আরো একজন, তিনি আমাদের কে বলেছেন, আচ্ছা তার নামটা হচ্ছে, নামটা এহসান হাবিব সজল, এবং তিনি একজন ডাক্তার, এবং তিনি বলছেন যে তার ফাদার, গ্র্যান্ডফাদার, মানে দাদা, তার দাদা খুবই রিলিজিয়াস একটা পার্সন ছিলেন, এবং তিনি একটা জিন পুষতেন, তার নাম ছিল হচ্ছে আব্দুর রহমান, আব্দুর রহমান, এবং সেই আব্দুর রহমান জিনের অনেক কাণ্ডকীর্তি আছে, এবং দেখা যেত তাদের বাসায় কোনো সময় কোনো প্রবলেম হতো না, মানে সবসময় ভালো কাজেই আসতো আর কি। কিন্তু সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তার দাদা একবার এরকম হয়েছিল যে বাড়িতে খুব, আচ্ছা বাড়িতে একবার একটা ডাকাত পড়েছিল, একবার ডাকাত পড়েছিল, এবং সেই ডাকাত পড়ার পর যেটা ঘটনাটা ঘটেছিল, ডাকাত যখন ফিরে যায় সেই সময় রাস্তায় সেই ডাকাত ভয়াবহভাবে ইনজিউর্ড হয়েছিল, এবং সেই ডাকাতকে পরে জিজ্ঞেস করা হয়েছিল, চোর ডাকাত যাই হোক লেখা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল কে তোমাকে মেরেছে, সে বলতে পারেনি, এবং রাস্তায় কিভাবে সে ইনজিউর্ড হলো যায় না, সে শুধু বলল যে মনে হচ্ছিল যে কেউ মারছিল, কিন্তু সে কিছু দেখেনি আর কি, এরকম। এবং তারপরে আরেকটা ঘটনা তিনি শেয়ার করেছেন একইভাবে ইমেইলে, সেটা হচ্ছে যে তিনি বলছেন যে তার দাদা মারা যাওয়ার
পরে যখন যে চল্লিশ হাজার যে সবাইকে ডাকা হয় এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হয় সেখানে তারা এস্টিমেট করেছিল চারশো লোকের, এবং সেখানে চারশো লোকের পরিবর্তে কিভাবে না চার হাজার লোকের তারা আয়োজন করেছিল এবং কিভাবে কিভাবে সেখানে নয় হাজার লোক এসে উপস্থিত হয় এবং চার হাজার লোকের সেই খাবার নয় হাজার লোক মিলে মাত্র অর্ধেকটা শেষ করতে পেরেছিল এবং খুব অদ্ভুত একটা ব্যাপার এই দুটো ঘটনা সে শেয়ার করছে। সুতরাং আপনি যদি ইচ্ছা করে শেয়ার করতে পারেন আপনার এরকম ঘটনাগুলো, সেজন্য আপনাকে যেটা করতে হবে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নম্বরে অথবা bhootfm@radiofurti.fm এ আপনি ইচ্ছা করলে ইমেল করতে পারেন। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, ইনফ্যাক্ট আমিও ওয়েট করছিলাম সুমন ভাই এবং সাকিব ভাই আর জীবন ভাই একটা গল্প বলবেন বলছেন আজকে তাদের কাছ থেকে কিছু শোনার জন্য। জীবন ভাই তো এখনো পর্যন্ত আমাদের মাঝে নেই, কোনায় বসাতে আমি দেখি কোথায় গেল হঠাৎ করে, সে আছে পাতায় পাতায়, সে আছে পাতায় পাতায়। তো জীবন ভাই আমরা কি ঘটনা এখন জানবো?
বেসিক্যালি কিছু না, রিফর্মিং স্টোরি যে আমি জিনিস যেটা দেখছিলাম যে মানুষ কিভাবে ডিসক্রাইব করে তাদের এক্সপিরিয়েন্স জিনিসপত্র, যেমন আগুন একটা, কেউ কেউ দেখেছে একটা স্কোয়ার বক্স যেটা ঘুরে বেড়াচ্ছে চারদিকে। আমাদের ইনফ্যাক্ট উই হ্যাড এক্সপিরিয়েন্স অফ ক্যাচিং ওয়ান অফ দিস থিংস অন আওয়ার ক্যামেরা। তারপর ফায়ার টাইম বলছিলাম যে হঠাৎ ট্রিগার করলো যে এই জিনিসটা আমার নানা বাড়িতে জমিদার বাড়ি, তো ওখানে একটা জেনারেশন ধরে কাজের লোক থাকে তো কেয়ারটেকার এরা, সো বারবার আমি জিজ্ঞেস করতাম যে আমি নিজে অনেক দেখেছি, উনি দেখেছি, অবভিয়াসলি সে একটা কিছু দেখেছে, আমি জীবনে কিছু দেখিনি। বলতে বলতে আমি ফোর্স করতে করতে একদিন, ইনফ্যাক্ট সাকিব ছিল একদিন ফার্স্ট টাইম গিয়েছিলাম, তো ওখানে বসে আমি জিজ্ঞেসলাম যে কিছু তো একটা দেখেছেন একসময় বলে, হ্যাঁ একটা জিনিস দেখছিলাম কি, মানে আমি বসে আছি কে মানে বাইরে রাত্রিবেলা, সো তখন আমি দেখি যে হঠাৎ করে বলছিলাম আলো কোত্থেকে আসছে। সো আলো আসছে কোত্থেকে, সো দেখতে দেখতে একটু নোটিস করলাম যে এক সামনে ছিল একটা বিরাট গাছ, তখন গাছ থেকে একটা টুকরো আগুন পড়ে গেল মাটিতে।
আচ্ছা,
পরে এটা কিছুক্ষণ ঘোরাঘুরি করলো মাটির মধ্যে, আগুন তো নড়তে পারে না, এটা ঘোরাঘুরি করছে, ঘুরে এটা দুই টুকরা হয়ে গেল, দুটো আগুন হয়ে গেল।
আচ্ছা,
তো দুটো আগুন এর মধ্যে মানে বাতাসে উড়ে একটা সাদা একটা খেলছে কিছুক্ষণ ধরে, খেলে টেলে খেলে টেলে যে আস্তে আস্তে আবার একসাথে হয়ে হঠাৎ তার মনে হলো যে এটা তাকে দেখে ফেললো। তারপর সে কিছুক্ষণ আরেকটু এসে একটু উঠেছে গাছ উঠে ফ্যানিশ। সো দিস ইজ ওনলি থিং হি কুড সে দ্যাট হি সিন ইন হিজ এন্টায়ার লাইফ এন্ড সে আসে আছে ওখানে 60-65 বছর উপর,
অনেকদিন 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 ধরে আছেন।
সো আমি ট্রাই টু রিলেট যে কে কি দেখেছে দুপুরে টুগেদার, যে আমরা যে বলি জিন যাই কিছু বলি, অবভিয়াসলি দেয়ার্স ডিফারেন্সিয়েশনস, আর আমাদের ভিজুয়াল অ্যাসপেক্টে আমরা কি দেখি সবসময়, সো ডিফারেন্ট জায়গা থেকে আমি ডিফারেন্ট খবর পাচ্ছি। এখনো আই ডোন্ট নো হাউ টু পুট ইট অল টুগেদার দ্যাট হুইচ ইজ ফ্যাক্ট হুইচ ইজ ফিকশন। এখনো
আমরা এখন আবারও চলে যাই, সুমন ভাই আছেন, সাকিব কিছু
সময় বলেন।
আমার আসলে আজকে আমি কথা কম বলছি, আমার জ্বর, হ্যাঁ এই জ্বর নিয়ে এসেছি, আসল
জ্বরটা বোধ হয় শুনবো আপনার কাছ থেকে আমাদের কাছে এসেছে,
হতে পারে
এসি বন্ধ করে বসে আছি।
এনিওয়েজ, আজকে এই হঠাৎ করে পুকুরের কথা যেমন হচ্ছিল, তখন আমাদের ভূতস্থায়ী ইনভেস্টিগেশনের কথা মনে পড়লো, যেটা আমরা খুব শীঘ্রই টিভিতে দেখাবো না, এটা হয়তো আমরা সেকেন্ড সিজনে দেখা দেবো, রাইট সাকিব?
অ্যাবসলিউটলি।
সো এবং সাকিবের কথা অনুযায়ী যে সেকেন্ড সিজনে যে জিনিস দেখাবো, আজকে যারা এটা শুনবে তারা হয়তো ভুলে যাবে, এখন বললে অসুবিধা নাই। সো মানে আমরা জাস্ট যে জিনিসটা মানে আমাদের ইনভেস্টিগেশনের পার্টটা বলছি না, আমরা বলছি যে অ্যাকচুয়ালি যে ঘটনাটা আমরা শুনেছিলাম আর কি, এটা টাঙ্গাইলের দিকে যেতে গেলে একটা বাসা আছে, বিশাল বড় একটা বাসা, সো ওই বাসার ভিতরে একটা বিশাল পুকুরও আছে, মানে বিশাল একটা প্রেমিস আর কি। সো ওখানকার গল্পটা হচ্ছে এরকম একটা যে অনেক বছর আগে তিনটে ফ্রেন্ড বাচ্চা ছেলে মানে বয়সে টিনেজার বা এরকম একটা কিছু, এরা গোসল করতে নিয়েছিল ওখানে, তা নামার পর তিনজনের মধ্যে ওরা তো বাচ্চা এবং ভালো যে সাঁতার জানে ওরকমও না, কোনো একজন সাঁতার মানে খুব কম মানে অতটা ভালো জানে না, সে পুকুরের পাড়ের দিকে ছিল আর দুজন খুব ভালো সাঁতার, তারা আবার ভিতরের দিকে চলে গেছে, সো ওরা খেলছে গোসল গোসল করছে মজা করছে, এরকম একটা সময় হঠাৎ করে একটা ফ্রেন্ড যে মাঝখানে ছিল ও হঠাৎ করে চিৎকার করা শুরু করে, মানে যে ও ডুবে যাচ্ছে, মানে অথচ ও সাঁতার খুব ভালোই জানে, ও ডুবে যাচ্ছে, দেখা গেল যে পুকুরের নিচে চলে গেল, আবার উঠলো, আবার চিৎকার, এই টাইপের অবস্থা। তো অনেক সময় যেটা হয় যে পুকুরে যে ক্র্যাম্প হয় গোসল করার সময় বা নদীতে বা পুকুরে, তো ভালো ওরকম একটা কিছু, তো ওরা আবার সাঁতরে ধরার চেষ্টা করলো, বাট চেষ্টা করে আলটিমেটলি ওখানে গিয়ে ওকে ধরে রাখতে পারে নাই, ও একেবারে পানির নিচে চলে যায় এবং অ্যাকচুয়ালি সেটা ডুবে ওখানে মারা যায়। এবং মারা যাওয়ার পরে তো খুব অনেক কাহিনী, মানে ফ্রেন্ড দুটো ডিপ্রেস, মানে ফ্রেন্ড মারা গেছে, লোকজন হয়েছে, অনেক ব্যাপার স্যাপার হয়েছে। তো যাই হোক, ছেলের ডেড বডি পরে উঠানো হয়, ওকে খবর দেওয়া হয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা পরে যে গল্পটা শুনেছি সেটা হচ্ছে যে এরও অনেক বছর পরে কোনো কারণে ওই তাদের যে দুটো ফ্রেন্ড ছিল, বেঁচে ছিল, দুটো ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড ওই পুকুরেই গোসল করতে গিয়ে আবার মারা যায়।
আচ্ছা,
হ্যাঁ, তো তখন ব্যাপারটা ইন্টারেস্টিং দাঁড়ায় যে মারা যায় আবার ওই সিম পুকুরেই, এবং তাদের যে যে ফ্রেন্ডটা বেঁচে থাকে, বেঁচে আছে আর কি, তো অ্যাকর্ডিং টু হিম, মানে আমরা গল্পটা অ্যাকচুয়ালি শুনেছি ওই ভদ্রলোকের কাছে, মানে অ্যাকচুয়ালি এটা অনেক আগের কথা, এখন মানে যে বেঁচে আছে তার কথা হচ্ছে যে ওই পুকুরে রাতে নাকি মাঝে মধ্যে দেখা যায় যে তার যেই ফ্রেন্ডটা প্রথমবার যে মারা গিয়েছিল ওকে নাকি দেখা যায় পুকুরটার মাঝখানে, মাঝে মধ্যে নাকি দেখে যে দাপা দাপের আওয়াজ হয় এই টাইপের। এবং তারপরে আমরা যখন ইনভেস্টিগেশন অনেক সময় অনেকের সাথে কথা বলেছি এবং সবাই ওই পুকুরটাতে এখন কেউ নামে না, মানে ভয় পায় আর কি, খুব বেশি হলে হয়তো বা পারে বাসন কোসন ধোয়ার জন্য বা এই কারণে ইউজ করা হয়, কিন্তু কেউ আর গোসল করতে ওই পুকুরটাতে নামে না। এবং সবাই বলে যে রাতে নাকি একটা আওয়াজ পাওয়া যায় অ্যাজ ইফ পুকুরে কেউ গোসল করছে, অনেক দাপা দাপির আওয়াজ টাওয়াজ হয়। তো এরকম সময় একজন হাই উইটনেস অ্যাকর্ডিং টু হিম, সে যে গল্পটা বললো এটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে রাতে ওখানে একদিন সে বসেছিল, পুকুর পাড়ে বসে আছে রাত্রিবেলা, তো হঠাৎ করে এরকম আওয়াজ টাওয়াজ হয় শুনছে, তখন সে দূর থেকে অন্ধকারে বুঝতে পারে যে কিছু একটা আছে পুকুরের মাঝখানে, একটা কিছু আছে। তো এখন তো মাছ টাছ থাকার মানে এত আওয়াজ কিসের জন্য হচ্ছে, তখন সে গ্রামের মতন জায়গায় তো সে তখন টর্চ বের করে, কোনো আলো নাই আর কি অন্ধকারে, তো তখন সে যখন টর্চটা মারে, টর্চটা মারার পর দেখে যে মাঝখানে পুকুরের ঠিক মাঝখানে একটা কিছু, সে বুঝতে পারছে না, টর্চটা ভালো করে মেরে যখন যখন রিয়েলাইজ করলো তখন সে সাথে সাথে টর্চ ফেলে ওখান থেকে দৌড় দিয়ে পালে যায় চিৎকার করে, ভয় পায় এই কারণে। অ্যাকর্ডিং টু হিম সে যে জিনিসটা দেখেছে সেটা হচ্ছে যে পুকুরের ঠিক মাঝখান থেকে একটা জিনিস উপরে উঠে আছে, এবং এটা কোনো মানুষ মানুষ না, এটা একটা মানুষের পা উল্টো, মানে মানে বডিটা
একদম নিচের দিকে
একটা পা উপরে উঠে আছে, এবং
ভয়াবহ লাগার
কথা, একটা ভয়াবহ একটা সিন
আসলে।
ওটা দেখার পর সে খুব ভয়টা পায়, তার জ্বরটা আসে, খুব বাজে ধরনের একটা অবস্থা নাকি হয়। এরপরে আমরা ওখানে গিয়ে যখন কথাবার্তা বলেছি, অনেকেই বলেছে যে এই জিনিসটা নাকি রাতে কোনো কোনো দিন নাকি রাতে এরকম অনেকেই দেখে যে আওয়াজ হয় এবং টর্চ মারলে বা কিছু একটা নাকি পা দেখা যায়।
ব্যাপারটা খুবই উইয়ার্ড,
খুবই উইয়ার্ড, মানে জিনিসটা যখন ভিজুয়ালাইজ করছি তখনই আমার কাছে মনে হয়েছে যে ওয়াও, মানে
আমরা এটা দেখছি নিশ্চয়ই।
এখন এটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন আমরা গিয়েছিলাম, ওখানে কিছু টুকটাক ঘটনা ঘটেছে, ইনফ্যাক্ট মানে আমরা পুকুরটা ইনভেস্টিগেট করতে গিয়ে ওই পুকুরের পাশে যে বাসাটা ওটা আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছিল, ওখানে যাওয়ার পরে আমাদের মানে ফিলটাই মানে একটা ফিলিং হচ্ছিল মানে অন্যরকম। তো আমরা তখন পুকুর বাসা দুটো নিয়ে ইনভেস্টিগেট করি এবং আমাদের ইনভেস্টিগেশনটা এখনো মানে শেষ হয়
চালু আছে,
এখনো চালু আছে মাঝামাঝি। আমরা তো অনেক দশ দেড় বছর ধরে অনেক জায়গায় ঘুরছি, তো অনেক জায়গায় যাওয়ার পরে এরকম হচ্ছে যে এক জায়গায় যাওয়ার পরে হয়তো বা একটা কিন্তু রেখে আমরা আবার ব্যাক করছি যে না আমাদের আবার এখানে যেতে হবে। তো এই জায়গাটা হচ্ছে ওরকম একটা জায়গা যেখানে আমরা হাফ ওয়ে ইনভেস্টিগেশন থামিয়ে চলে আসতে হয়েছে, যে কারণে হোক।
সঙ্গে আমি তাহলে আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি যদি কাজে লাগে, সেটা হচ্ছে যে মানে বাই এনি চান্স এটা এটা কি বরিশালের কোথাও? আমি হাতে ধরে আছি, বরিশাল থেকে আমাদের ইমেল করেছেন এবং এইরকম একটা পুকুরের ঘটনা বলেছেন এবং সেই পুকুরে অনেক কিছুই ঘটে, পুকুরটা নাকি এখন চারিদিকে আবার একটু বন্ধও করে দিয়েছে, এবং এইখানে ঢাকা থেকে কিছু মানে কোন একটা মানে কি বলবো টেলিকমিউনিকেশনের কোন একটা কাজ করতে যায় কিছু মানুষ, এবং ওইখানে শনিবারে রাতের বেলায় ওই পুকুরটায় নামা নিষেধ, মানে এই পুকুরে কেউ নামবে না। তারপরেও এরা করে কি জোর করে জাস্ট নামে, এবং নামার পরে দেখা যায় যে জোর করে নামার পরে যেটা হয় যে ওইখানে এলাকার একটা লোক দেখে ফেলে, দেখার পরে তারপরে তাকে বলে যে আচ্ছা তুমি কি জানো না যে আচ্ছা এটা আমাদের আমি আগে বলিনি যে পাঠিয়েছেন আমাদেরকে শাউন চট্টগ্রাম থেকে, উনি পাঠিয়েছেন এই ঘটনাটা, এবং তিনি বলছেন যে তারপরে যখন ওই বয়স্ক লোকটা দেখে ফেলে তারপরে তুমি জানো না শনিবার এখানে নামা নিষেধ, তোমরা নেমেছো এখানে গোসল করতে, কি অদ্ভুত ব্যাপার, দুজন মানুষকে যখন মানে নামার পরে তারপরে তুলে নিয়ে আসে এবং বলে তোমার তোমার এত সমস্যা হতে পারে, তো কেন হতে পারে জিজ্ঞেস করে বলে না, বলে জানা না এখানে তোমাদের নামও তো ঠিক হয়নি, এখানে তো কেউ নামে না। এই তারপরে যেটা হয় যে ওদেরকে সোনার ধোয়া পানি, তারপরে রূপা ধোয়া পানি সমস্ত দিয়ে গোসল করানো হয়। গোসল করানোর পরে তারপরে বলা হয় যে তোমরা মানে তখনই তো উঠেই আসা হয়েছিল, ইনফ্যাক্ট গল্প তারপরে তাদেরকে বলা হয়েছিল যে এই পুকুরের কি ঘটনা আছে, যে এরকম এরকম ঝামেলা আছে এই পুকুরের। সেই দিন রাত্রি থেকে এই লোক দুজনের প্রচন্ড শরীর খারাপ হতে শুরু করে এবং তারা একদিন পরে মারা যায়, জাস্ট মারা যায়। তো সেও বলছে এরকম যে বরিশালের এই পুকুরটা, মানে আপনার কথা শুনে মনে হলো যে আমি সঙ্গে সঙ্গে যে দেখলাম যে কাগজ ইয়ে করে আমি
হঠাৎ করে নড়ে চলে
বসে, মানে আমার কাছে সঙ্গে সঙ্গে দেখলাম যে এই একই টাইপের একটা ঘটনা একজন আমাদের সাথে শেয়ার করেছেন। ওটা খুবই
ইন্টারেস্টিং,
একদম কোইন্সিডেন্স
সেটা।
ওকে
ইন্টারেস্টিং, হ্যাঁ মানে এটা এখন আবার নতুন করে আবার ইন্টারেস্ট পেলাম। আজ করে তো আসলে তখন আমরা নামি নেই, এখন মনে হচ্ছে যে নামার টাইম হয়ে গেছে,
এখন নামার টাইমটা আসছে। আমি অবশ্য সাথে যাই না, সো আপনাদের নামতে হবে। মানে আমার কাছে যেটা মনে হয়েছে, মানে আমি যদি কোনোদিন ওখানে যেতাম ডেফিনেটলি আমি এই এই রিস্ক নিতাম না,
না পুকুরে তো নামতে হবে, বিকজ আমরা যখন ওই বদ্ধ একটা অ্যাবান্ডনড একটা কুয়ার মধ্যে যখন নামতে বসছি,
হ্যাঁ
ওটা অনেক ভয়ঙ্কর ছিল।
হ্যাঁ
ওই এপিসোডটা
আমরা টিভিতে যখন দেখবো তখন দেখে মনে হয় যে একটাতে হয়ে গেছে।
আচ্ছা
আসলে কিন্তু একটাতে হয় না,
অনেক সময় লাগে,
আসলে অনেক সময় লাগে।
এরকম যে গেলাম আর ভূতরা দাওয়াত দিয়ে রাখছে যে আজকে আসো শুটিং হবে, হয় না। মানে আমাদের এরকম ঘটনাও আছে যে একটা স্পেসিফিক জায়গায় আমাদের এক মাসে তিনবার যেতে হয়েছে, প্রত্যেকবার আমরা তিন চারবার করে থেকেছি। তো থার্ড টাইমে গিয়ে একটা ইনসিডেন্ট হয়েছে যেটা আমরা মানে ভিডিওতে ক্যাপচার করেছি এবং মনে হয়েছে যে না এটা এখন দেখানো যেতে পারে,
মানে এটা
তখন আমরা ইনভেস্টিগেশনটা শেষ করেছি।
এটা বুঝতে পারি যে ভূত দেখা সুন্দর, সুন্দরবনের বাঘ দেখা সেটাও কঠিন,
ডেফিনেটলি ভূত বলে আর যাই বলি,
সুপারন্যাচারাল বা আনএক্সপ্লেইন যাই কিছু বলি না কেন, সেটা হচ্ছে সব আসলেই মানে চাইলেই দেখা মিলবে বা এরকম কিছু না। তবে একটা জিনিস কি কেন যেন আমার মনে হয় কি যে মাঝে মাঝে যখন আমরা এমনি বলি না যে হ্যাঁ দেখতে চাই বা এরকম কি মানে এটা এটা যে কি হয় মানে হাইলাই জানে, তখন মনে হয় যে আমি যে আমি আমার বাসার ঘটনা বললাম যে কয়েকটা এরকম ঘটনা যে বইটা এলোমেলো হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, এটা কিন্তু সত্যি। মানে আমি যখন মানে খেয়াল করা শুরু করলাম এবং লেখা শুরু করলাম যে এই যে বইটা এখানে রাখলাম, তখন দেখি যে জিনিসটা বেশি করে হয় এবং সত্যি সত্যি ঘরটা লক করা, মানে খুব অদ্ভুত ব্যাপার।
আমার মনে হয় যে একটা কোন একদিন ফ্রি টাইমে তোমার পাশে যাওয়া যেত, রাতেবেলা যদি থাকি
কিছু একটা জিনিস হয় বের করে, মানে এটা কিন্তু আমাদের অন্য কোথাও হতো না, এই বাসাটাতেই হচ্ছে।
বাসার ব্যাপার, বাসার কথা যখন আসছে আমি একটা ছোট্ট ঘটনা বলি, এটা জাস্ট কবে পরশু দিনের আগের দিনের ঘটনাটা, আমি যে বাসায় আছি বাসার ঘটনাই
আচ্ছা
বলি। এটা যখন উঠছে আর কি, রাতে আমি একটা বই পড়ছিলাম এক্সোরসিস্ট ট্র্যাডিশন ইন ইসলাম, বিলাল ফিলিপসের বই, বিলাল ফিলিপস নাম করে স্কলার, ওই ইসলামিক চ্যানেল ওনার বিয়ে করে আফ্রিকান আমেরিকান একজন জামাইকান, তার একটা বই খুব ইন্টারেস্টিং, মানে এক্সোরসিজম নিয়ে যে পজিশন নিয়ে এগুলো নিয়ে একটা বই, সেটা পড়ছিলাম। তা পড়ছি বেশ ইন্টারেস্টিং লাগছে, মানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, অনেক নতুন নতুন ইনফরমেশন আমি পাচ্ছি।
এক্সোরসিজম ব্যাপারটা খুব মজার ব্যাপার কি যে এটা হচ্ছে সব ধর্মেই আছে,
লিখেছে যে ক্রিশ্চিয়ানিটির মধ্যে বা ইসলাম সবকিছুর মধ্যে আছে। তো বইটা পড়ছি এবং মজাই লাগছিল বইটা পড়তে, খুব ইন্টারেস্টিং। তা বইটা পড়তে পড়তে একটা সময় আমি রাতের বেলা বইটা পড়ছি, তো তখন বইটা পড়তে পড়তে খুব মানে খুব একটা বইয়ের ভিতরে ঢুকে গেছে আর কি আমি, তো হঠাৎ করে ওই হয় না মাঝে মাঝে রুমের মধ্যে টুকটাক আওয়াজ হয়, এটা খুবই স্বাভাবিক, সব বাসাতেই রাতেবেলা ঘুমানোর সময় আওয়াজ হয়। তো একটা আওয়াজ হয়েছে, আমি ওটা ইগনোর করেছি, আমি বই পড়ছি। তো বইটা অনেক বড়, তা কিছু দূর পড়ার পরে আমি বইটা রাখলাম রেখে আমি তখন কম্পিউটারে বসলাম। তো কম্পিউটারে যখন বসেছি আমার ঠিক পিছনে হচ্ছে আমার খাটটা, তার পিছনে হচ্ছে একটা একটা অ্যালুমিনিয়ামের গ্লাস দেয় একটা আলাদা একটা পার্টিশন দেয়, ওটার পিছনে আমার ভিতরে আমার ডিভিডি ব্লুরে এবং এই বইয়ের লাইব্রেরি টিফেন্ট গিটার টিটার ওখানে থাকে। আমি ওটা আমার পিঠের পিছন দিকে আর কি, পিঠের অপোজিট আর কি, হঠাৎ করে আমার মনে হলো পিছনে আবার টাক এইটা একটা আওয়াজ হলো। আমি কম্পিউটারে আসি, হঠাৎ করে আবার হয়েছে, সেকেন্ড টাইম যখন হয়েছে তখন আমি একটু ঘুরে বসেছি যে ব্যাপারটিকে, আমি তো মাঝখানে এক মাস দেখেছিলাম যে আবার পুকুরটি ঢুকে গেল নাকি বাসা বন্ধ ছিল, তো ওখানে আমি পুরো তছনছ করলাম, কিচ্ছু নাই, আচ্ছা ঠিক আছে ফাইন, এই করে আমি আবার আসে আমি আবার বসলাম একটু পরে আবার আওয়াজ, তখন আমার কাছে একটু ব্যাপারটা অ্যানোয়িং লাগলো যে এটা কি। সো এরকম একটা সিচুয়েশনে এর আগে একবার পড়েছিলাম, আমরা একটা ইনভেস্টিগেশনে গিয়েছিলাম, গিয়ে আসার পরে রাতে ঘুমানোর সময় এই আওয়াজ খুব বেশি হতো, তো তখন এটা নিয়ে আমি সাকিব জিবরান আলাপ করেছি যে কি ব্যাপার, আমরা ওইখান থেকে আসার পরে এইটা কেন হচ্ছে, আওয়াজ তো টুকটাক রাতে ঘুমানোর সময় হয়, বাট এটা একটু একটু বেশি লেভেলে হচ্ছিল আর কি। আবার আমার ওই কথা মনে পড়লো যে আবার কি কি হলো না হলো, ওই জিনিসটা আর পাত্তা দিইনি। ওই দিন রাতেবেলা যখন আমি আমি আমিও যে ইয়ের মতনই আমি ঘুমাইতে যাই সকালে ফজরের আজানের পরে, আমি ফজরের নামাজ পড়ি তারপরে আমি ঘুমাতে যাই, এটা আমার মানে আমি কিন্তু রেগুলার যে নামাজ পড়ি সব পাঁচ ওয়াক্ত না, বাট আমি ফজরের নামাজ আমি পড়ি, মানে এটা মোটামুটি কম্পালসারি। তো আমি নামাজটা পড়ে ঘুমাতে যাই, তো আমি ঘুমাতে গেছি তখন কয়টা বাজে, সাড়ে ছটা বা এরকম একটা কিছু, সকাল হয়ে গেছে তখন, তখন এরকম আওয়াজ টাওয়াজ, তার শেষে আমি যেটা বললাম পুরো মানে চাদরটা পুরো মানে কানের উপর দিয়ে পারলে, মানে আমি আবার কান বন্ধ করে যে এয়ারপ্লাগ দিব সেটাও করতে পারতেছি না, ফোন আসলে ফোন ধরতে একদম, সে যে কোনো মতো ঘুমালাম, তো শরীরটাও একটু ভালো লাগছিল না। তো পরের দিন বুঝলাম যে আমার শরীর ভালো না, মানে একটু
সবই তো মিলে যাচ্ছে শুনে,
তো এরকম একটা সিচুয়েশন। তা এইটা এটা হচ্ছে পরের দিন, মানে আমি গতকাল আগের মানে গত পরশু রাতের কথা বলছি, তখন রাত না, তখন সন্ধ্যার দিকে সোয়া ছয়টা, মানে এটা মাগরিব আজানের পরের কথা আর কি। তো ওরকম সময় আমি বসে ওই বইটি এবার পড়ছি, পড়ছি, পড়তে পড়তে একটা সময় বুঝলাম যে আমার শরীর অ্যাকচুয়ালি খুব খারাপ হচ্ছে। তা আমি বললাম যে কি ব্যাপার, এরকম লাগছে কেন, মানে গা গরম লাগছে, মানে জ্বর আসছে, মনে হচ্ছে যে প্রেশার বেশি, ঘাড়ে একটা প্রেশার, মানে আমি এই সিম্পটম গুলোর সাথে পরিচিত, আমরা অনেক জায়গায় গিয়েছি এবং এই সিম্পটম গুলো আমার জীবনে অনেক হয়েছে, মানে ইনফ্যাক্ট জীবনে বাসা তো একটা ইনসিডেন্ট হয়েছে, তখন ওই আমি একটা খুব পরিচিত, তখন আমি একটু অ্যালার্ট হয়ে গেছি যে আমার এরকম হচ্ছে কেন, এবং তখন আমি বইয়ের খুব একটা ইন্টারেস্টিং জায়গায়, এই করতে করতে একটা সময় আমি বুঝলাম যে আমার ভয় লাগছে, সিরিয়াস আমি ওপেনলি বলতেছি যে আমি বুঝতেছি আমার ভয় লাগতেছে আমার বেডরুমে আমার বাসায়, এবং যারা জানে না তাদের বলে আমার বাসায় আমি একা থাকি আর কেউ থাকে না, একটা কাজের ছেলে থাকে আর আমি থাকি, বাসা বেশ বড়, সো আমি এই বাসায় থেকে অভ্যস্ত, আমার কখনো এইসব ভয়টা লাগে না, বাট ওই মুহূর্তে আমার তখন সন্ধ্যা এবং ওই সময় আমার হঠাৎ করে মানে ভয়টা, আর ভয়ের ব্যাপারটা তো একটু কেমন জানি মানে বাড়তে থাকে
একদম,
সে একটা সময় আমার কেমন লাগছে, তখন আমি করলাম কি আমি রুম থেকে বেল টিপলাম যে আমার কাজ ছিল আসবে সার্ভেন্ট কোয়ার্টার থেকে, তো আসার পর বললাম যে আমাকে চা দাও, তো সে চা আনতে চলে গেল, মানে আমি তখন ভয়টা ছুটানোর চেষ্টা করছি যে বাংলা রুমে আরেকটা লোক আসলো এরকম একটা ব্যাপার আর কি, সো সে চা আনতে গেল, আমি চা নিয়ে আসলো, আসার পর আমি চা খাচ্ছি, কিন্তু আমি এখন যে কথাগুলো বলছি এটা অ্যাকচুয়ালি ঠিক মানে বলে বোঝানো যাবে না, আমি ফিল করছি সামথিং ইজ রং মানে এরকম লাগছে। আমি তখন একটা সময় আমি বুঝলাম যে আমি আর বইটা কন্টিনিউ করতে পারবো না, বইটা আমি তখন বইটা বন্ধ করলাম, বন্ধ করে আমি বিছানা রাখলাম, আমি হচ্ছে চা খাচ্ছি, বন্ধ করে বসে আছি, বসে থাকতে থাকতে হঠাৎ করে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো যে আমি এখন যে বইটা পড়ছি এই বইটা খুব ভালো একটা বই, মানে খুব ইনফরমেটিভ, আমি এখানে বেশ কিছু ইনফরমেশন পাচ্ছি এই মুহূর্তে যেগুলো আমার জন্য খুব দরকার, বিকজ আমি আমরা এইগুলো ইনভেস্টিগেশনে যাই বা যতটুকু বুঝি না বুঝি, বাট এই বইটা আমাকে হেল্প করছে অ্যাকচুয়ালি, সো এই বইটা যে আমি পড়ছি আমার ভালোর জন্যই, এটা আমার জানা দরকার, এবং এখন কিন্তু আমি বইটা বন্ধ করে আমি বসে আছি, সো তখনই আমার মনে হলো যে এখানে যদি একটা সুপার ন্যাচারাল প্যারানর্মাল কোন একটা ঘটনা যদি ঘটে থাকে, এই মুহূর্তে যদি ঘটতে থাকে, আমি এটার এক্সপ্লেনেশন দিলাম যে এখন যেই কারণেই হোক আমি কিন্তু বইটা বন্ধ করে দিলাম, বইটা পড়ছি না, উইচ ইজ নট রাইট, এটা ঠিক না, আমার বইটা আমার যেই ইনফরমেশনটা আমরা পাচ্ছি হয়তো এটা অনেক ইম্পর্টেন্ট রাইট, সো আমি তখন সাথে সাথে আবার চিন্তা করলাম যে বইটা খুলি,
আচ্ছা
এবং আমি বইটা খুলে আমি বইটা পড়লাম, এবং বইটা যখন পড়ছিলাম আমি ফিল করতে পারছিলাম যে আমার শরীর বেশ খারাপের দিকে, আমি ওই চ্যাপ্টারটা শেষ করলাম এবং আসলে বেশ ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন পেলাম আর কি, তো আমি বইটা রেখে দিলাম এবং আমি বুঝলাম যে আমার শরীর খারাপ, এবং আনফরচুনেটলি আমার সাথে থার্মোমিটার নাই, বাট আমি বুঝতে পারছিলাম যে আমার জ্বর
জ্বর আসছে,
প্যারাসিটামল খেলাম, জ্বর একটু কমলো, রাতে ঘুমাতে গেলাম রাতে মানে কি যে সকালের দিকে, তো এরকম একটা সিচুয়েশন যে তখন বাজে হচ্ছে কয়টা, সাড়ে তিনটা বা এরকম, আমি খুব টায়ার্ড মানে খুব খারাপ লাগতেছে, আমি যখন শুয়ে পড়ছি, তো শুয়ে পড়ার সাথে সাথে মানে ঘুমাবো না, আমি জানি যে আর আমার খুব খারাপ লাগছে, মানে শেষ হয়ে জ্বর আমি মোটামুটি ফ্ল্যাট, তো ওরকম একটা অবস্থা, তো ওরকম একটা অবস্থায় যখন ফজরের টাইম হলো তখন আমি উঠলাম, উঠে আমি ফজর নামাজ পড়লাম, পড়ে আমি আবার ঘুমাতে গেলাম, তারপরে যখন আমি শুতে গেলাম এবং তখন কিন্তু সকাল হয়ে যাচ্ছে, বা তখন শোয়ার পর মানে বিলিভ মানে আওয়াজের একটা লিমিট থাকে, বেশ বেশ মানে হাঁসগুলো কিরকম বলতে পারবো না, মানে এটা হচ্ছে কি মানে অনেক সময় রাতে ঘুমাতে গেলে আমাদের সবার ক্ষেত্রে এটা হয়, রাতে যখন আমরা ঘুমাই তখন সবার সময় দেখা যায় রুমে একটা টুক করে একটা আওয়াজ, এই আওয়াজগুলো কিন্তু মাল্টিপ্লাই করছে মানে অনেক বেশি হচ্ছে, একটু বেশি হচ্ছে আর কি। সে এরকম একটা অবস্থা তো হঠাৎ করে একটা সময় ধাপ করে একটা খুব জোরে আওয়াজ হয়েছে, তখন আমি মানে চমকে আমি উঠে পড়ি, আমি বসে বসছি, বসে আমার পাশেই সাইড টেবিল ওখানে টেবিল ল্যাম্প আছে একটা, ওটা আমি অন করলাম যে কি একটা জোরে একটা আওয়াজ হয়েছে, এটা হচ্ছে আমার ওই যে পার্টিশনটার ভিতরে যে যেখানে আমার বই টুইগুলো থাকে, আমি সাথে সাথে লাইটটি জ্বালিয়ে আমি ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে আমার এখন উপরের তাকে আমার কয়েকটা বই আছে ওখানে, আমি আবার স্টিফেন কিং এর খুব ফ্যান, আমি স্টিফেন কিং এর বই পড়ি, আন্ডার দ্য ডোম একটা বই নতুন খুব ইন্টারেস্টিং বই ছিল, দেখলাম যে ওই বইটা মাটিতে পড়া আর কি, বইটা কোনোভাবে উপরের তাক থেকে মাটিতে পড়ে গেছে, সো এটা পড়তেই পারে অনেক সময়, বিকজ আমি ওখানে রাতেবেলা একটু পরপরই যাই গিয়ে ডিভিডি বাই করি বই বাই করি, সো অথবা নড়ে চড়ে গিয়েছিল বইটা ওই কারণে পড়েছে, বাট ওইটা হওয়ার পরে আমি ওর বইটি উপরে রেখে দিই, তারপর আমি আবার শুলাম আবার, তারপর আমি ঘুমিয়ে যাই। তো এরপরে আমার এই যে জ্বর আজকে এখনো আছে বাট এখন অনেক কম, আমি এখন অনেক বেটার, নাহলে আমি আজকে আসতে পারতাম না। আমি গতকালকে আমার আমরা গতকালকে রাত গতকালকে রাতে তেমন কিছু হয়নি, রাতে ইনফ্যাক্ট আমরা ওই সাকিব আমি জীবন বসে আমরা ভূতস্থের কাজ করেছি অনেকক্ষণ, তো সারা রাত আমরা জায়গায় ছিলাম, আমরা ঘুমাতে গেছি সকাল আটটার দিকে, ব্রাইট জীবন মানে আজকে সকাল আটটায় ঘুমাতে গেছি, তো তখন আমি মনে করছিলাম কি যে আজকে বলে আমি ভূতের সামনে আসতে পারবো না, জ্বর ফর্চুনেটলি আমার জ্বর এখন কমেছে, এখন ভালো এবং চলে আসছে আর কি, তো এটা আমি বলবো না যে এটা একটা কোন ভৌতিক কোনো ব্যাপার, বাট মানে ইন্টারেস্টিং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং আমি কথা বলে বললাম এই কারণেই যে এই যে ফিলিংটা এটা তো অ্যাকচুয়ালি কখনই মানুষদের বোঝানো যায় না কি ফিল করছি, বাট ফিলিংটা খুব অদ্ভুত ধরনের একটা হয়, এবং এই সিমিলার ফিলিং আমাদের এর আগে হয়েছে অনেক জায়গায়, যে কারণে আমি এই ঘটনাটা শেয়ার করলাম। আমি বলছি আমি ক্লেম করছি না যে আমার ভূত বা জিন এসে বইটা ফেলা গেছে, না তা না, বাট সবগুলো ঘটনা একটার সাথে একটা মানে জোর লাগলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়, এই কারণে আজকে শেয়ার করলাম আর কি।
সত্যি আমি আমার কাছে আরেকটা জিনিস খুব অদ্ভুত লেগেছে, আমি জানি না যে কি জন্য, আমার কলিগ এবং আমার ফ্রেন্ড তার সঙ্গে আমি এই তো গত মঙ্গলবার অথবা বুধবার আমরা একসাথে একটা এক্সিবিশনে গিয়েছিলাম, চারুকলা একটা এক্সিবিশন চলছে সেখানে গিয়েছিলাম, এবং এটা আফটার অফিস, এবং এক্সিবিশন থেকে ফিরে আসার পরে ওই দিন রাতের বেলায় খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে যে আমার একবার হচ্ছে ডান পাশ থেকে কেউ ডাক দেয়, আমার আমি শুয়ে আছি, একবার কেউ ডান পাশ থেকে ডাক দিচ্ছে, একবার কেউ বাম পাশ থেকে ডাক দিচ্ছে, এরকম একটা প্রবলেম হচ্ছে। এর মাঝখানে আমি লাইফে ফার্স্ট টাইম স্বপ্নের মধ্যে জিন দেখলাম এই কয়েকদিন আগে, মানে চিন্তা মানে কি এরকম চেহারা টেহারা কিছু না, জাস্ট কেউ একজন বলছে আমি জিন, আমি বললাম যে প্রমাণ কি, তো সে বললো যে হাতটা আমার হাত দেখতে পারো, তুমি হাত ধরে দেখো, তো আমি হাতটা আমি বললাম তুমি তো ফুল স্লিভ শার্ট পরে আছো, এটা উঠিয়ে দেখো, তো আমি উঠলাম, উঠানোর পরে নর্মাল মানুষের মতো হাতটা ধরো, ধরলাম তখন আমি মানে জাস্ট পাস করে যায়, এটা স্বপ্নে হতেই পারে, ভুল কিছু হতে পারে, তো আমি খুব এক্সাইটেড, আমি তারপরে বললাম যে আবার দেখি তোমার আরেকটা হাত দেখি, ওই হাতটা আবার দেখালো, তখন দেখলাম যে না এই হাতটার মধ্যে একদম পুরো আগুনের মতো একটা হাত, এগুলো স্বপ্ন, একদমই স্বপ্ন, এবং তারপরে দেখলাম যে কিছু মানুষকে সে পজেস্ট করছে, মানুষ পজেস্ট হয়ে যাচ্ছে এবং তারা অদ্ভুত টাইপের আচরণ করছে। গল্পটা এখানে হলে ভালো হতো যে স্বপ্ন দেখছে, আমি সকালবেলায় যেয়ে আমার সেই কলিগকে বললাম যে সাগর ভাই জানেন এরকম একটা স্বপ্ন দেখলাম আমি, তো সে বলছে কি তুমি কি সকালের কথা, এবং এটা আমি মানে কোন কারণ পাইনি, এবং মানে তার সঙ্গে আগের দিন সন্ধ্যা পর্যন্ত ছিলাম, এবং তিনি যে মানুষগুলোকে দেখেছেন আমি শুধুমাত্র সেই মানুষগুলোকে দেখিনি, অন্য মানুষগুলোকে দেখেছি, এবং তিনি নিজেকেও পজিটিভ হওয়া দেখেছেন, আমিও নিজেকে পজিটিভ হওয়া দেখেছি, এবং মানে খুবই অদ্ভুত, এটা একদম হুবহু পুরোপুরি মিলে গিয়েছিল, মানে প্রত্যেকটা মানুষের ইন্টারেস্টিং, খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে। এবং ওই রাত্রেবেলায় মারবার করে আমার ঘুম ভেঙে যাচ্ছিল, আমি দুইবার ঘর চেঞ্জ করেছি যে না এই ঘরে ঘুম হচ্ছে না, ওই ঘরে যাই, এরকম এরকম ঝামেলা হচ্ছে, এবং আগের দিন কিছুই না, জাস্ট আমরা এক্সিবিশন থেকে ফিরেছি এবং তারপরে একই ঘটনা ঘটলো, উনি আমাদের মাঝখানে ইনফ্যাক্ট এখানে এসেও একদিন একটা শোতে এসেছিলেন, খুব মানে অদ্ভুত টাইপের, এবং ওনার বাসার বর্ণনাটাও খুব অদ্ভুত যে ওনার বাসায় কবরটা ওড়াচ্ছে আর কি, বাসার নিচে, বাসার নিচে কবর আছে, তো মানে ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং, এবং মানে হিজ দ্য ম্যান যে হচ্ছে দেখা গেল যে একবার সবাই বাসার দিকে চলে যাবো, বিছানা থেকে কয়েক আঙ্গুল ওপরে শুয়ে আছে আর কি, এরকম ঝামেলা হয়েছিল, এবং মানে খুবই অদ্ভুত টাইপের কিছু কিছু ঘটনা ওদের সাথে ঘটে।
রাসেল তোমার কেসটা কিন্তু ভালো না,
আমার কেসটা ভালো না, হ্যাঁ
মানে আমার যেটা মনে হচ্ছে ওর বাসায় তো সে যে কি দেখে, মানে ওর যে গন্ধ পায়, দ্যাটস নট আ নাইস স্মেল, ইটস আ ক্যান্সারাস স্মেল,
দরজা বাইরে যে মাঝে মধ্যে ফিল করে
মনে করি সেটা হচ্ছে একদম তার মতন দেখতে
এরকম দেখতে নাকি। তো এখন যদি সে এইসব স্বপ্ন দেখে থাকে তুমি একটু দোয়া দোয়া পড়া সাদ করো
ধরেন
ও বাসায় আল্লাহর নামে মুরুগ টুক কেটে রান্না করে আমাদের ডাক দিল,
আমি এটাই বলছিলাম যে
বিসমিল্লাহ করে
আমাদের ডাক দিল, অসুবিধা নেই
আমি সদগাতে আসলি যেটা
শুনলাম খারাপ কিছু না
মানে ইউর গ্যাদারিং অফ নলেজ আর কোন গুড স্টাফ সাকিব লেট গো অফ মাই হেড গুড স্টাফ যেমন আপনি নলেজ গেম খুলে আপনার ভালো হবে অন স্পেসিফিক সাবজেক্ট তখন এইগুলো জিনিস হচ্ছে। হ্যাঁ রাসেলের ক্ষেত্রে অনেক আগে বলেছিল যে উইন হি ট্রাই টু ডু সাম রিসার্চ তখন তোমার আনইজি ফিলিং আসে চলে গেল। সো ডু ইউ থিংক দিস সামহাউ রিলেটেড?
রিলেটেড মানে কি এখন এটা দুটো জিনিস হতে পারে, এখন কি আমি সাইন্টিফিক ব্যাখ্যা যাব
আমি বলেছিলাম তখন আমার কাছে ছিল হচ্ছে এক্সোসিজমের উপরে পুরোপুরি প্রিন্টেড কিছু কপি আমি নিয়েও দেখিয়েছিলাম। তো ওই যে বললাম যে পড়ার সময় ঝামেলা গুলো হচ্ছিল ওইটা ওই এক্সোসিজমের উপরে ফার্স্ট আমি হচ্ছে ভূত এফএমের আগে মানে যখন এটা শুরু হয়নি তার আগে থেকে ওইটা পড়ে আমি খুব ইন্টারেস্টেড হচ্ছিলাম এবং আমি দেখেছিলাম যে আরে এটা সব ধর্মে আছে মানে। আর একটা জিনিস হচ্ছে সায়েন্সের যে ব্যাপারটা যেটা অনেকেই বলে যে সায়েন্স এটাকে কি বলে, সায়েন্স আসলে কোনো সাবজেক্ট না, এটা নিয়ে কথা বলার মতো কোনো কারণ নাই সায়েন্সের। যাই হোক
তার ওটাই আর এখন আমরা যদি মানে এখন একটা ভাতের হোটেলে ঢুকে যদি বলি যে আমি ক্যারিয়ার নাই কেন সেগুলো লাভ নাই, আমরা সায়েন্স সায়েন্সের জায়গায় থাকুক এই জিনিস এখানে থাকুক।
কিন্তু শুনে আপনি তো নিজেও বুঝতে পারছেন যে আপনার বাসায় যে ঘটনাগুলো ঘটলো এবং তারপরে অসুস্থ,
আমার বাসার ব্যাপারটা হচ্ছে কি মানে লোকজন হাসাহাসি করতে পারে বাট আমার ধারণা আমার বাসায় মাঝে মধ্যে এই ধরনের কিছু একটা প্রেসেন্স আসে এবং মাঝে মধ্যে এই টাইপের জিনিসপত্র হয়। এটা আমি খালি আমি ছিলাম, আমার বাসায় ফুয়াদ দুই তিন বছর ছিল, সেও যাওয়ার আগে এই কথা বলে গেছে যে শুন ভাই সামথিং ইজ রং বি রং মানে। তো বাট আমার বাসায় কখনো এরকম কিছু হয় নাই যে ক্ষতি করে এরকম কিছুই হয় নাই। এখন আমার বাসায় রাত্রিবেলা বই পড়তে গেলে যদি আমার জ্বর আসে আসুক এটা আমি হ্যান্ডেল করতে পারবো। সো ব্যাপারটা হচ্ছে ওইটাই, সো ওইটা নিয়ে ইয়ে না। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি বাসা চেঞ্জ করছি সামনে, এই কারণে না আমি নতুন একটা বাসাতে যাওয়ার প্ল্যান করছি।
ওই বাসায় গিয়ে থাকবে
না এই বাসায় অসুবিধা হবে না, বাট নতুন যে বাসাটা যাওয়ার প্ল্যান করছি ওই বাসাটা নিয়ে অনেক 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 ধরনের কথা আছে আর কি, যে কারণে আমি আরো অনেক বেশি ইন্টারেস্টেড এই বাসাটাতে যাওয়ার।
আচ্ছা,
তো হোপফুলি আমি এই দেড় মাসের মধ্যে আমি আমি নতুন বাসায় উঠব, তখন দেখা যাক।
এটা কি ঢাকার ভেতরেই?
হ্যাঁ ঢাকার ভেতরেই, আমি যে বাসা শিফট করছি আর কি।
আচ্ছা,
আমি ঢাকার মধ্যে আমি একটা উত্তরের দিকে একটা বাসা যাচ্ছি আর কি। দেখা যাক ওইটা তারপরে
যাবে।
আচ্ছা, তার মানে ওই বাসা নিয়েও তার মানে আমরা কয়েকটা এপিসোড ওটা দেখা যাক, ওটা আমরা অন দ্য প্রসেস দেখা যাক।
মানে এই এই ব্যাপারগুলো যখন আমি দেখি যে এর আগে কয়েকটা ঘটনা জানি যে আপনি আপনি যে মানে যখন কথা বলছি কোন একটা জায়গায় নিয়ে তখন আপনি বলছেন যে ওখানে যেতে চাই বা ওটা এক্সপিরিয়েন্স করতে চাই, কোনোদিন এরকম হয়নি যে কখনো মানে এটা এক্সপিরিয়েন্স করতে চান বা এরকম জায়গায় গিয়ে বড় ধরনের কোনো ঝামেলা হয়েছে যেটা আপনার সাথে হয়েছে সবচেয়ে?
অবশ্যই অবশ্যই হবে না কেন, বিকজ ওইটা যদি নাই হতো তাহলে আমরা ভূতিষ্ঠে দেখাবো কি টিভিতে, রাইট?
আপনার সাথে হয়েছে বা আপনি হয়তো গেছেন বা এরকম?
হ্যাঁ পার্সোনাল ঘটনা তো সব তো সব কিছু বলা যায় না, বাট হ্যাঁ আমি মানে আমার পার্সোনাল লাইফে আমি ফার্স্ট হ্যান্ড অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি যা আমি এখনো পর্যন্ত এক্সপ্লেনেশন দিতে পারি নাই, এবং এক্সপ্লেনেশন দিতে চাই দেখেই আমি কিন্তু ওই বইটা পড়ছিলাম যে বইটা, এবং আমি বলছিলাম না যে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পাচ্ছিলাম বইটা পড়ার সময়, ওখানে ওই ইনফরমেশন পাওয়ার পরে আমি এত এক্সাইটেড ছিলাম, আমি মনে আছে সাকিব আমি রাত্রে দেখতে দেখি সাকিবকে কল দিয়ে জোরে জোরে বলছিলাম সাকিব আমি কত কয়েকটা জিনিস সলভ করে ফেলছি, আমার লাইফে কয়েকটা ঘটনা হয়েছিল, আমি কয়েকটা জিনিস এক্সপিরিয়েন্স করছিলাম তো ওগুলোর সাথে তখন এগুলো মেলানো
যাচ্ছিল
মেলানো, এবং তাহলে আমি না আমার পরিচিত একজন মিউজিশিয়ান তার লাইফে একটা ঘটনা ঘটেছিল এবং আমি ওর ঘটনার সাথেও আমি এই বইয়ে পড়ে কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে মিলিয়েছি, মেলানোর পর আমি তাকে কল দিয়ে বলেছি যে তোমার কি এই ব্যাপার হয়েছিল নাকি, বলেছি হ্যাঁ শোন ভাই আমার এই জিনিসটি হয়েছিল, ওকে ফাইন আপনি যে কথাগুলো বলতেছেন আমার এই জিনিসগুলোই হয়েছিল, সো ওই যে পজিশন বা ব্ল্যাক ম্যাজিক অথবা এই জিনিস সবগুলোর সাথে একটা কানেকশন আছে কিন্তু, এবং হয়তোবা আমাদের অনেকের লাইফে অনেক সময় ছোটখাটো ভাবে অনেক কিছু হয় আমরা বুঝি না, আমি অনেক কিছু বুঝতাম না বাট এখন আমি মিলিয়ে রেখেছি যে অনেক কিছু বিকজ এরকম সব জিনিসপত্র দেওয়া আছে এক্সাম্পল বা কিছু দেয়া আছে যেগুলা আজকালকার এই মডার্ন যুগের কথা না, এটা অনেক কয়েকশো বছর আগে এরকম মানে বলা কথা আর কি, সো ওইগুলা এখন এই তিন চারশো বছর পরেও বা আরো অনেক বছর পরে এসে মানুষজন আমরা এক্সপিরিয়েন্স করছি, তখন স্বাভাবিকভাবেই আমি যেহেতু রিলিজনে বিশ্বাস করি আমার বেশ কিছু জিনিস আমি তখন বিশ্বাস করছি আর কি, আমি কনভিন্স
আপনি এই আপনার এই পজিশন স্টোরিগুলো বইটা তো আপনি এখন পড়ছেন স্যার, পড়া হলে আমি পড়বো, আপনি যেগুলো আমার সাথে শেয়ার করেছিলেন আসলে আমার মনে নেই, আমি কি আমার কাজিনের একটা ঘটনা শেয়ার করেছিলাম যেখানে শি ওয়াজ পজেসড,
না
বলি নেই না এটা,
আমরা শুনতে পারি তো শুনতে পারি,
আচ্ছা
সময় আছে বেশ কিছুটা,
এটা অনেক আগের ঘটনা, অনেক আগের ঘটনা, আমি তখন অনেক ছোট, আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি আর তখন এখন তো আমরা আলাদা থাকি, তখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, সো বেসিক্যালি তিনতলা বাসা ছিল, তিনতলা আর ছাদে একটা হাফ যেগুলো থাকে না হাফ একটা জাস্ট দুই রুম থাকে, সো ওখানে আমরা বেসিক্যালি চার চাচার ফ্যামিলি থাকতো আর কি, মানে একদম উপরে থাকতো আমার ছোট চাচা রাজুনা চৌধুরী,
টি পার্সোনালিটি,
টি পার্সোনালিটি এবং রাত্তো ব্যক্তিত্ব, সো উনি থাকতেন একদম উপরে, তখন হিওজ আনম্যারিড, উনি উপরে থাকতেন, তিনতলায় থাকতেন আমার বড় চাচা এন্ড হিজ ফ্যামিলি, দোতলায় আমার মেয়ের চাচা এন্ড হিজ ফ্যামিলি, আর নিচতলায় আমি তখন আমার আব্বা কি ইরান ছিল ঠিক মনে নেই, ওখানে আমরা থাকতাম আর দাদি থাকতেন আমাদের সাথে, সো আমার সব চাচারই হেভি জোশ, মানে ভেরি মানে ফান পিপল এন্ড অল দ্যাট, বাট আমার মেজো চাচা হচ্ছে বেসিক্যালি ফ্যামিলিতে কিছু থাকে না লোক যে প্রচন্ড লজিক, প্রচন্ড পড়াশোনা, প্রচন্ড মেজাজ, সবাই ভয় পায়, তো উনি ওইরকম আর কি, মানে উকিল ছিলেন, মানে তারপরে এখনো ইনফ্যাক্টিস প্র্যাকটিসিং সেক্রেটারি ছিলেন, সেই অনেক কিছু আর কি, তো উনি আর কি, এবং উনি আবার খুব রিলিজিয়াস, এমন না যে উনি ইয়ে না, ওয়াজ ভেরি রিলিজিয়াস, ফ্যানাটিক না, মানে নামাজের সময় নামাজ, কোরআন শরীফ পড়েন, নর্মাল মানে ভালো রিলিজিয়াস যেটা আমরা বুঝি আর কি, তো উনার দুই মেয়ে ছিল, একটা বড় মেয়ে একটা ছোট মেয়ে, ছোট মেয়েটা ছিল আমার আমার থেকে একটু বড়,
আচ্ছা,
সো শি অ্যান্ড আই ওয়ার ভেরি ক্লোজ, কারণ পিঠাপিঠি টাইপের ছিলাম, ওর সাথে আমার সবচেয়ে বেশি ফুর্তি টুর্তি, আমি তখন পড়ি, আমি ক্লাস ফোর টোরে পড়ি মানে অনেক ছোট আমি,
আচ্ছা,
সে আমার এক দুই বছর বড়, তো আমরা মানে স্কুল টুর পরে বাকি সময় একসাথে মানে প্রচুর কাজিন, তো তিনতলা মিলে কাজিন, সারাক্ষণ হইচুই, কে কার বাসায় ভাত খাচ্ছে, কে কারো সঙ্গে কোনো হিসাব নেই, এরকম ছিল, তো ওই অবস্থায় হঠাৎ করে ওই কাজিন ফেল সিক, কাজিন ফেল সিক,
আচ্ছা,
এন্ড তো অসুখ তো আমরা দেখছি, এতগুলো বাচ্চা একসাথে আসছে, একজন একজন সারাক্ষণ কিছুটা লেগে আছে, তো ওখানে যেটা হলো যে তো অসুস্থ হলো, অসুস্থ দেখি যে ভালো হচ্ছে না, ওর জ্বর এই সেই অনেকদিন কেটে গেল, ওকে ভালো করা যাচ্ছে না, ভালো করা যাচ্ছে না, এট ওয়ান পয়েন্ট ওকে ছড়া ফেলা হলো আমাদের সামনে থেকে,
আচ্ছা,
মানে মানে আমাদের বাচ্চাদের অ্যাক্সেস কেটে দেওয়া হলো আর কি, আমরা উই ওয়ার নট অ্যালাউড টু ভিজিট হার,
আচ্ছা,
ওকে, সো ইটস নট লাইক তার মানে জ্বর বা ছোঁয়াচে জ্বর বা চিকেন পোস ওরকম কিছু না,
ভাইরাল ফিভার,
ভাইরাল ফিভার ওরকম কিছু না, ওটা হলে ছড়াটা লাভ নেই, এমনি হবে অমনি হবে, জন্ডিস হলেও তো ইউ ক্যান গো এন্ড ভিজিট, রাইট, তখন যেটা হয়েছে যে ওকে সরা ফেলা হলো, তখন আমরা তখন বাচ্চা তো আমরা ঠিক বুঝি নাই যে ঘটনাটা কি, তো অনেকদিন ধরে অনেক কিছু করার পরে এগুলো ইনফ্যাক্ট আমি পরে শুনেছি, বড় হয়ে শুনেছি। তখন যেটা আমরা দেখলাম যে অনেকদিন ধরে সরে রাখা হয়েছে, বাসায় ডাক্তার দেখানো হয়েছে, তাকে অনেক হসপিটাল টসপিটাল নেওয়া হয়েছে, ফাইনালি আমরা দেখলাম বাসায় কিছু হুজুর টাইপের লোকজন আসা শুরু করলো। পরে যেটা বাহি হলো যখন আমাদের একটু বয়স টস হলো, তখন আছে না সবাই বাবা মাকে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি হয়েছে, তখন বের হলো যে সে ডিড হ্যাভ টাইফয়েড।
আচ্ছা,
ওকে প্রথমে টাইফয়েড হয়েছিল অ্যান্ড দেন ওকে ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু নাথিং ওয়াজ ওয়ার্কিং, নাথিং ওয়াজ ওয়ার্কিং। ও চুল টুল পড়া শুরু করছিল, ওর মাথাটা পুরো কামড়ে ফেলতেছিল, মানে চুল টুল পড়ে যাচ্ছে, হ্যান ত্যান এসে সে উল্টা পাল্টা বলা শুরু করছে, মানে প্রসেসড হলে যে জিনিসগুলো আমরা শুনি যে উল্টা উল্টা চিন্তা করা শুরু করছে, উল্টো উল্টো বল শুরু করছে, এট দ্যাট পয়েন্ট ইন টাইম আমাদের বাচ্চাদেরকে ওর সাথে
মিশতে দেওয়া হয়,
তখন ওকে সেপারেট করে ফেলা হলো, ওর রুমটা অফ লিমিটস, ওখানে কোনো বাচ্চা যেতে হবে।
আচ্ছা,
সো তারপরে আমার চাচা, যেটা সবচেয়ে বেশি লাগছে যে আমার চাচা ছিলেন, মানে যেটা বললাম যে খুব লজিক রিজন পড়াশোনা, মানে আসলে রিলিজিয়ান রিলিজিয়ান জায়গায়, বিশ্বাস বিশ্বাসের জায়গায়, কিন্তু যেসব জিনিস উনি পীর ফুপির মানেন না।
আচ্ছা,
ওই কিছু হইলে পীর উমুক পীর বল এগুলো ওনার নাই, ওনার কথা হচ্ছে আল্লাহর সাথে আমার ডাইরেক্ট লাইন আছে, দরকার কিছু আর কি। তো ওনার মতো লোক হি ওয়াজ ফোর্সড টু ব্রিং ইন দিস
মৌলবি
বা পীর বা হোয়াট এভার, ওনাদেরকে আনতে হয়েছে ওনার, মানে এট দি এন্ড অফ দ্য ডে উনি একজন বাবা।
হ্যাঁ, সেটাই স্বাভাবিক, এবং মানে তাকে মানতে হয়েছে, মানে ব্যাপারটা যথেষ্ট সিরিয়াস,
মানে হোপলেস অবস্থায় চলে গেছিল, এবং তখন হি ওয়াজ ফোর্স টু ইন মানে সিক দ্য হেল্প অফ দিস পিপল, এবং ওনারা আসলেন, এসে কি করেছেন আমি জানি না, বাট দে ডিড সামথিং, মিলাদ টিলাদ হয়েছিল অনেক, অনেক দদুর হয়েছিল, অনেক সৎকার হয়েছিল, অনেক হয়েছিল, ফাইনালি শি বিকেম বেটার। পরে আমার আম্মা আমাকে একটা ছোট একটা মানে জাস্ট অ্যাসাইড একটা স্টোরি বলেছিল, মাই মাদার টু দিস ডে ইজ কনভিন্সড, প্রথম থেকে আম্মা কনভিন্স ছিল যে শি ওয়াজ পজেসড। তো পজেসড ছিল, এটা হচ্ছে উনার একটা কনভিকশন, সেকেন্ডটা হচ্ছে যে শি ওয়াজ কনভিন্স যে যেই জিনটা আমার কাজিনকে ইয়ে করছে, পজেস করছে, ওই জিনটা নিয়ে আমার জন্য আসছিল, আমাকে প্রসেস করতে আসছিল। তো আমি বললাম যে এটা কি ধরনের কথা, হাউ ডু ইউ নো দ্যাট, আমার আম্মার স্টোরি হচ্ছে যে সে নাকি ওই আমার চাচার বাসাতে একটা ছোট ঘর ছিল, যেটা নামাজের আগে থাকতো, একটা নামাজের ঘর থাকতো, নামাজ পড়তেছে, সাডেনলি সরি নামাজ না কনসিউ পড়ছে, তো হঠাৎ করে তার মনে হলো যে পিছে গিয়ে দাঁড়িয়ে আছে, তখন ঘুরে দেখে যে আমি তখন নাকি ওই ওই ফ্লোরে ছিলাম, আমি দোতলাতে ছিলাম, আমি যে রুমে ছিলাম মানে ওই রুমের দরজাটা আমার আমার ওই নামাজ ঘর থেকে দেখা যায়।
আচ্ছা,
তো সে নাকি দেখছে যে নামাজ ঘর ক্রস করে টিপিক্যাল স্টোরি, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, এসি, এরকম একটা লোক, খুব সুন্দর নিচে হারা, সে নাকি আমি যে ঘরে আছি ঘরে ঢুকতে যাচ্ছে।
আচ্ছা,
তারপর আম্মা যখন ওকে দেখে ফেছে তখন সে আমার দিকে তাকাইছে, তাকায় একটা সালাম দিছে, সালাম দিয়ে সে ঘুরে আমার কাজিন আরেকটা ঘরে ছিল ওই ঘরে চলে গেছে।
ওকে,
সো এটা ভালো খারাপ কি আমি জানি না, বাট দিস ইজ মাই মাদার স্টোরি। পরে সুমন ভাই, এই আমরা তো আসলে ওয়েস্টার্ন কনসেপ্টস অফ পজিশন গুলো জানি, কারণ আমরা ছবি দেখেছি, ইন্টারনেট ঘাটলি 32 পেজ চলে আসে, তো আসলে ইসলামিক বা আরবিক কনসেপশন অফ এক্সোরসিজম আমি ইনফ্যাক্ট জানা শুরু করেছি সময় বইটা আনার পর থেকে, যে আমাদের রিলিজিয়াস বা কালচারাল ইয়েতে এগুলো ম্যানিফেস্টেশন কিভাবে হয়। তখন দেখলাম যে এই ঘটনাগুলো আমার কাজিনের যেসব গল্প আমি শুনেছি ওর সাথে অনেক একমত, এন্ড মেবি আমার আম্মা ওই তাকানোটার জন্য আই ডিন এক্সপিরিয়েন্স দ্যাট।
এবং যারা এমনি এইগুলো নিয়ে জানতে চান এক্সোরসিস্ট, তারপর এইগুলো এই নামে কিন্তু বিভিন্ন মানে এই নামে কিন্তু মুভি আছে, অনেকগুলো পার্ট আছে, তারপর এক্সোরসিজম নামেও আছে, এমিলি রোজ নামে একটা খুব চমৎকার মুভি আছে, ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন। যদি এক্সোরসিজমের উপরে একটু পড়াশোনা করতে চান বা জানতে চান তাহলে দেখতে পাবেন যে এগুলো আছে, এবং খুবই অদ্ভুত টাইপের স্টোরি। এবং ওখানে কিন্তু কিছু কিছু মিডল ইস্টেও দেখায়, মিডল ইস্টের কিছু ঘটনা দেখায় যে কিভাবে পজেসড হয় মানুষ, কিভাবে তারপর সেগুলোকে মানে আবার বের করে।
রিলিজিয়ন তো এট দ্য এন্ড অফ দ্য ডে ডিভাইড করছি আমরা, আল্লাহ তো এক, আমরা এটাকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ অনেক কিছু বানাইছি,
সেইটাই।
সো আই হ্যাভ এ ফিলিং ওই এইসব জিন বা হোয়াট এভার উই কল দিস থিংস ওই সবাইকে একই জিনিস এফেক্ট করে।
এবং প্রত্যেকটা মানে ধর্ম বলি সব জায়গাতে এদের অস্তিত্বের কথা পাই, যে এক্সোরসিজমের এই প্রসেসটা সব জায়গাতে আছে, এমনকি আমাদের ইসলামেও আছে। অর্পি আমাদের এসএমএস করেছেন, অর্পি এসএমএস করে বলছেন আই সো এ ঘোস্ট ইন মাই চাইল্ডহুড। আচ্ছা, এবং তিনি বলছেন তারা বাসায় দেখেছিলেন মাঝরাতে, এবং তিনি বলছেন যে আওয়ার বিল্ডিং ওয়াজ বিল্ট বিসাইড টু গ্রেভস, দুটো কবর আছে পাশে, এবং তিনি মনে করছেন যে সেই কবরের ওখান থেকে হয়তো এরকম কোন কবরের কারণে এরকম কোন ঘটনা ঘটছে। আন্না আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে মাই গ্র্যান্ডফাদার তিনি যে বাসাতে মারা যান 1999-এ, সেখানে 15 days পর তার ভাই ভাইয়ের সাম প্রবলেমস হয় এবং তারা বাসা থেকে চলে যাবার পর সেখানে একটা ছেলে আর তারপরে এসএমএসটা আসেনি। অনি আমাদের এসএমএস করে বলছেন সুমন ভাই আরেকবার বইয়ের নামটা, আমার বই এবং
আমি বেশ কয়েকটা এসএমএস দেখলাম অনেকেই বইটার নামটা
আছে,
বইটার নামটা ছিল হচ্ছে দ্য এক্সোরসিস্ট ট্র্যাডিশন ইন ইসলাম, এবং বইটা লিখেছে হচ্ছে বিলাল ফিলিপস, পুরো নাম হচ্ছে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপস। বিলাল ফিলিপস হচ্ছে যে ইসলামিক চ্যানেল বা কোথাও সে মাঝে মধ্যে একজন স্কলার, উনি মাঝে মধ্যে অনেক ইয়ে দেয় আর কি, অনেক অনুষ্ঠানে আসে। সো নাম হচ্ছে বিলাল ফিলিপস আর এক্সোরসিস্ট ট্র্যাডিশন ইন ইসলাম, এটা আমার মধ্যে গুগল করলেই পাওয়া যাবে ডিটেল বইটা।
রাইট, তো আজকে মনে হয় শেষ করাই ভালো, তাই না? আমরা একটু বলি যে আমাদের এসএমএস করেছেন প্রসূন, এসএমএস করেছেন মাহবুব, ফারহান, সালমান, এসএমএস করেছেন লাগম, রুনা, এসএমএস করেছেন মুহসিন, এছাড়াও রাসেল এসএমএস করেছেন, উজমা এসএমএস করেছেন আমাদেরকে, সুমা, তারপরে সৃষ্টি, আন্না, তারপরে আফনান, রনি, নুসরাত, অর্পি সহ আরো অনেকে। শুধু লাস্টে আমি একটা কথা জানতে চাই সাকিব ভাই, সেটা হচ্ছে যে এখন উনি কেমন আছেন বা পরে আর কোনো সমস্যা হয়নি?
মাশাআল্লাহ, ওই ওই ইনসিডেন্টের পর কোনো সমস্যা হয়নি, এন্ড শি ইজ ভেরি হ্যাপিলি ম্যারিড লিভিং ইন আমেরিকা রাইট নাও ডালাস টেক্সাস। এটা নিয়ে না পড়ার কোন কথা হয়নি, এটা নিয়ে ইনফ্যাক্ট আমার কাজের সাথে আমার জীবনে কথা হয়নি।
আচ্ছা, কিন্তু
ছোটবেলায় যখন সব ভালো গেছিল তখন একবার তো কি ছিল যে টাইফয়েড এসেছিল, মানে উই অবভিয়াসলি নিউ যে টাইফয়েড না
কিছু একটা দেখেছিলেন
সেটাই, মানে আম্মা ইজ কনভিন্স যে ওই জিনিসটা আমার জন্য আসছিল, আম্মা দেখে ফেলছে, আম্মা ভাবছে যে তখন যেহেতু আম্মা মানে কনসিয়াস করছেন অল দ্যাট, তখন ওই স্প্লিট সেকেন্ড একটা ডিসিশন চেঞ্জ হয়েছে।
আচ্ছা,
এটা হচ্ছে আম্মার থিওরি।
আচ্ছা,
সো আই ডোন্ট নো। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, যারা ভূত এফএম রেগুলারলি শুনছেন, যদি আমাদের কাজের কোনো এভিডেন্স দেখতে চান বা একটা টেস্ট পেতে চান, প্লিজ ভিজিট ইউটিউব, ওখানে BHOUTIST ভৌতিস্তে সার্চ দিলে আমাদের ডেমো ট্রেলারটা চলে আসবে।
ইনফ্যাক্ট আমি দেখছি যে কয়েকদিন ধরে সবাই খুব দেখছেন, এটা ফেসবুকে আবার আপলোড করে দিচ্ছেন বিভিন্ন প্রোফাইলে এবং সেটা আবার শেয়ার করছেন সবার সাথে।
থ্যাংক ইউ,
আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা, এবং ইনফ্যাক্ট ইউ আর মোস্ট ওয়েলকাম, মানে আমি তো মানে থ্যাংক ইউটা আমারও পাওয়ার, আমি নিজেও দেখেছি ইনফ্যাক্ট, এবং আমি নিজেও সেম কাজটা করছি। সো যাই হোক, সুমন ভাই শেষ করি আজকে।
হ্যাঁ, শেষ করি, শেষ করার আগে আমি আরেকটা কথা বলি, সেটা
যে অনেকের, আমি লাস্ট টাইমও বলেছিলাম, অনেকের একটা ভুল ধারণা আছে যে আমরা ভর্তি স্কিমে আমরা আরো লোকজন চাচ্ছি আমরা এই করার জন্য। অ্যাকচুয়ালি আমরা এর আগে লাস্ট এপিসোডে বলেছিলাম, আবার বলছি যে অ্যাকচুয়ালি ভর্তি টিম আমরা যেটা করেছি আমরা এটা নিয়েই মানে অ্যাকচুয়ালি হিমশিম খাচ্ছি, আমরা তিনজনই হ্যান্ডেল করতে পারছি না। সো আমরা অ্যাকচুয়ালি আরো মানুষজন নিয়ে কোনো ইনভেস্টিগেশনে যাওয়ার আমাদের এই মুহূর্তে কোনো প্ল্যান নাই, বাট আমাদের কখনো যদি এরকম কিছু হয় ডেফিনেটলি আমরা জানাবো, তখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখবো। বাট এই মুহূর্তে আমরা কাউকে নিয়ে যেতে চাচ্ছি না, ইভেন এই যে আমাকে পার্সোনালি একটা মেসেজ পাঠিয়েছে শায়ের আমান, আমি যেতে চাই সরি আমি তোমাকে নিব না।
এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি মানে, তবে না নিতে চাইলেও সে সাথে আরো কিছু একটা মানে মানুষকে অন্তত মানে উৎসাহ দেওয়ার মতো কিছু একটা বলার সময় চলে এসছে বোধ হয়। আমি এবার অসংখ্য মেল পেয়েছি, ইমেল পেয়েছি, আচ্ছা ভাই আপনারা নিবেন না, ভালো কথা, আমরাও কয়েকজন মিটার টিম করেছি,
ভালো, খুবই ভালো, সবাই মিলে টিম করুক। বাট আমার কথা হচ্ছে যে যাই করুক নাই করুক এই সম্বন্ধে একটু পড়াশোনা একটু রিসার্চ করে একটু প্রিকশন নিয়ে তারপর যাওয়া উচিত, কজ আমরা তো কোনো এক্সপার্ট না, আমি সাকিব জীবন কোনো এক্সপার্ট না, বাট এতটুকু বলবো যে এই জিনিস নিয়ে অ্যাটলিস্ট 7-8 বছর ধরে ঘাটাঘাটি
করছি, করে তারপরে
আমরা এখনো অনেক জায়গায় গিয়ে, এবং আমার ধারণা ভৌতিক এপিসোড গুলো যখন আসবে তখন দু একটা এপিসোড দেখলেই মানুষজন বুঝতে পারবে জিনিসটা খুব একটা সোজা জিনিস না বা খুব একটা সেফ জিনিস না, আমরা অনেক কিছুর মুখোমুখি হয়েছি মানে প্রবলেম আর কি। তো এটাই আর কি,
সেটাই
সাবধান থাকাই ভালো আর কি,
সেটাই আমার কাছেও সেটাই মনে হয়। এবং সত্যি কথা বলতে কি যেটা আসলে ফান করার মতো কোনো জিনিস না, একদমই আমার কাছে এটা মনে হয় একদমই ফান করা কিছু না। সুমন ভাইয়ের কাছ থেকে আজকে আর কিছু শুনতে চাইলাম না, একটু সিক সুমন ভাই বলেছেন শুরুতেই, থ্যাংক ইউ। তারপরেও আমরা পেয়েছি সুমন ভাইকে, এটা হচ্ছে আমরা সো লাকি, আর অনেকদিন পরে আবার হচ্ছে সাকিব ভাইয়ের কাছ থেকে এবং বড় বড় মতো চমৎকার চার
সপ্তাহ।
সুমন ভাই যেহেতু বোধ গল্প শেষ, আমি লাস্ট একটা কথা বলি, রাসেল তুমি কি ইউনাইটেড স্টেটস এর ভিসা পেয়েছো নাকি বাই এনি চান্স?
না না পাই নাই,
টাইম বলার সময় আমেরিকার টাইম বলছো?
ও আচ্ছা, হ্যাঁ আমি একদম পুরোপুরি সকাল হয়ে যাচ্ছে কয়টা ব্যাপার হচ্ছে এটা, মানে আমি এরকম হতে পারে মানে এরকম ভালো যে পজিটিভ হচ্ছে হয়তো ওই দিকের আপনার সাথে চলে এসছে এবং তারপরে আমি পজিটিভ হচ্ছে এরকম হতে পারে। এনিওয়েজ আচ্ছা, আপনারা যারা এসএমএস করবেন তারা তো করেছেন, আরেকবার বলি আমাদের এসএমএস করার নিয়ম, শাউট লিখে স্পেসে আপনার নাম লিখে স্পেসে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 940 নম্বরে। আর যারা ইমেল করতে চান তারা হচ্ছে ভূত FM BHOOT ভূত তারপরে FM@radiofurti.fm এখানে আপনি ইমেল করে আপনার ঘটনাগুলো জানাতে পারেন। আপনাদের SMS গুলো সযত্নে আমার কাছে জমা আছে এবং আপনাদের ইমেলের মাধ্যমে আপনাদের কাছে ফোন কলও যাবে এবং ফোন কলের মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের এখানে পার্টিসিপেট করতে করার একটা সুযোগ পাবেন। আর সেই সাথে যেটা বলবো যে অবশ্যই ইমেলের সাথে আপনার টেলিফোন নাম্বার এবং অথবা সেলফোন নাম্বার এবং আপনারা কোন জায়গাতে কোন জায়গায় আপনি আছেন সেটা অবশ্যই, মানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া, রংপুর, যেখানে থেকে হোক না কেন নিচে অবশ্যই লিখবেন আপনার জায়গার নাম, কোন জায়গা থেকে লিখছেন। এবং যদি আপনারা শোতে আসতে চান সেই ব্যাপারেও আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঘড়িতে সময় এখন রাত 2:07, তো শেষ করতে হচ্ছে, কথা হবে আবারও আগামী শুক্রবার ভূত FM ঠিক 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং
শেষ করার আগে একটা ওয়ার্নিং দিচ্ছি,
শিওর প্লিজ প্লিজ
গভীর রাতে যদি কেউ বাসে উঠেন একটু একটু ভালো করে দেখে নিও যে সিটে যারা বসে আছে আসলে মানুষ নাকি। আমাদের প্রতিষ্ঠা একটা ইনভেস্টিগেশন আমরা করছি এখন, ওই সুইটার সিজন 2 ইনশাল্লাহ দেখবো
ভাই। আমার তো মানে খুবই রিসেন্টলি আমার পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে, আমি বুঝতে পারছি না যে রাতেই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, আজ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, ফিরে আসবো আবারও আগামী শুক্রবার একই সময়ে আপনাদের সাথে, রাসেল থাকবো এবং সেই সাথে থাকবে ভৌতিক টিম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বেশি করে সাহস সঞ্চার করবেন যাতে ভালোভাবে ভূত FM শুনতে পারেন।